আমাদের এখানে যেসব ছেলেরা হেলথ শেষ করল,
হাফিজি শেষ হয়ে গেছে, রোজার পরে কিতাব বিভাগে আসবে, তাদের খতম হবে, তারা শেষ সবক শোনাবে, তারপরে যে এবার যারা মাওলানা পাশ করতেছে, দাওরায়ে হাদিস পড়ল, তাদের মূল কিতাব হল বুখারী শরীফ, এই কিতাবের শেষ সবক শেষ হাদিস এটা পাঠ করে শোনাবে, তার উপরে কিছু আলোচনা হবে, এবং মূল কথা হল এটা দোয়ার মজলিস। কোরআন খতমের পরে যে দোয়া কবুল হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া কবুল হবেই। আর বুখারী শরীফ এটা তো পরে জমা করা হয়েছে, রাশিয়াতে জমা করা হয়েছে, হাদিসের প্রায় সকল কিতাব রাশিয়াতে লেখা হয়েছে, আগে সিনায় ছিল, সিনার থেকে কিতাবে আসছে, সে রাশিয়ায় যখন একটা গ্রুপ আওয়াজ তুলল, ওলামা দরকার নেই এই কথা বলে তারা ওলামা কেরামকে শহীদ করে দিল, রাশিয়া থেকে এলেম বিদায় দিল। এখন এলেমের মার্কাজ এই গ্রেট ভারত অর্থাৎ বাংলাদেশ, ভারতের দবন, আরো মাদ্রাসা আছে সাহারানপুর, পাকিস্তান, ওই আওয়াজ ভেঙে ভেঙে আছে কেন, মাইকে কে আছে, মাইক নিতে দিচ্ছে কেন, রাশিয়াতে এলেমের মার্কাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এলেমের মার্কাজ এই ভারতবর্ষে নিয়ে আসছে, এখান থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে রাস্তা দেখানো হয়েছে, এলেম বিতরণ করা হয়েছে। জাপান থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত যত এলাকা আছে মুসলমান আছে, এরা যে সহি এলেম পাইতেছে এটা মক্কা মদিনা থেকে না, মক্কা মদিনার লোকেরা তো ইংরেজি পড়ার জন্য পাগল, সেটা স্কুলের নাম মাদ্রাসা, এরা ইংরেজি পড়ার জন্য পাগল, তারা এই কোরআন কিতাবে নেই। তাদের দেশে কয়েকটা হাম্বলি মাদ্রাসা আছে, এর শিক্ষকগুলো বাইরের থেকে নিয়ে আসছে, কোন শিক্ষক মিশর থেকে, কোন শিক্ষক ইয়েমান থেকে, কোন শিক্ষক আলজেরিয়া থেকে, ওদের শিক্ষকতা করারও যোগ্যতা নেই, এই হল অবস্থা। তো ওটা আমাদের জন্য বহুত বড় ভাগ্য যে আল্লাহ তাআলা এলেমকে আমাদের দেশে রাখছেন। হাদিস দ্বারা এতটুকু বোঝা যায় এই এলেম কিয়ামতের আগে যেখানে থাকুক না কেন আবার মদিনায় চলে যাবে, এবং সেইখান থেকে কোন এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে কোরআনকে উঠাই দিবেন, কোরআনের পৃষ্ঠার মধ্যেও থাকবে না, কারোর সিনার মধ্যেও থাকবে না। আল্লাহ লহে মাহফুজ থেকে নাজিল করছিলেন, আবার লহে মাহফুজে ফেরত নিয়ে যাবেন, দুনিয়াতে থাকবেন, কেয়ামতের আগে এই কোরআন থাকবে না।
এখন যে আছে এটা আল্লাহর রহমত, এবং যারা এর সাথে জুড়ে আছে কোন না কোন দিক দিয়ে জুড়ে আছে, কেউ ছাত্র দিয়ে জুড়ে আছেন ছেলে দিয়ে, কেউ অর্থ দিয়ে জুড়ে আছে, কেউ দোয়া দিয়ে জুড়ে আছে, কেউ সমর্থন দিয়ে জুড়ে আছে, কেউ মাহফিলে হাজির হয়ে জুড়ে আছে, যে কোনো ভাবে জুড়ে আছে, এরাই প্রকৃতপক্ষে ভাগ্যবান। আল্লাহ কোরআন হেফাজত করতে চাইছেন এবং নিজে দায়িত্ব নিছেন। নিজে দায়িত্ব নিছেন মানে কি? আল্লাহ কিছু লোকরে বাঁচনি করবেন, সেই বাঁচনির মধ্যে ওলামারাও আছে, ছাত্ররাও আছে, আর এই গ্রুপকে যারা মহাব্বত করে, এখানে যারা আসছে সবাই এই গ্রুপকে মহাব্বত করে, এরা সবাই আল্লাহর মেহরবানি। ওয়াইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর হেফাজত করতে চাইছেন। আল্লাহ আমাদের সবাইকে ওই কাতারে সামিল করে দিয়েছেন, এটা আমাদের জন্য বড় ভাগ্যের কথা, বড় সৌভাগ্য। ইনশাআল্লাহ এই কোরআন এমন কিতাব, এত আবার চলে যাবে লহে মাহফুজে, কিন্তু এই কোরআন একা যাবে না। কোরআনকে যারা ভালোবাসছে, কোরআনের পক্ষে ছিল, কোরআনকে সমর্থন দিছে, তেলাওয়াত করছে, কোরআন তাদেরকে নিয়ে বেহেশতে পৌঁছায়, তারপরে লহে মাহফুজে যাবে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়ায়াযাউ বিহি আখারিন, তারা মহব্বত করবে, আল্লাহ এদেরকে জান্নাতে নিয়ে যাবে। তারা মহব্বত করবে না, আল্লাহ এদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এখন হেফজখানার থেকে যারা হাফেজ হয়ে গেল, এদের দুই এক ভাই, দুই এক ছাত্র ভাই কিছু তেলাওয়াত করতেছে, এরপরে বুখারী শরীফ থেকে কিছু তেলাওয়াত করা হবে, এরপরে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, তারপরে দোয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনে কারীম তেলাওয়াতের তিনটি বিশেষ উপকার এবং দুটি আমল। বিশেষ তিনটি উপকার হল, এই নাম্বার এক, দিলের দেবতা ধ্যান সাহিত্যটা মুছে দেয়। নাম্বার দুই, আল্লাহ তাআলার সাথে মহাব্বত বৃদ্ধি পায়। নাম্বার তিন, প্রত্যেকটি মানুষের কমপক্ষে দশটি করে নেকি পাওয়া যায় না বুঝে করলে। কেউ যদি বলে না বুঝে করলে কোনো লাভ নেই, তাহলে সে ব্যক্তি বদ্ধ জানে অথবা বলি। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس.
بسم الله الرحمن الرحيم ألف لام الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
بسم
الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم
ما شاء الله ما شاء الله دور الحديث تكيك ذن بڑو
بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أصل أمة محمد يتبشر بالإسلام وأعلى مقام الكتاب الكريم والسنة المطهرة في كل بلاد ويسر لمن استهداه سبيل الهدى والرشاد وأقام علماء الإسلام المحدثين حراس الأمناء على حفظ حديث خير العباد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم التناد أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار حدثنا منشرنا وقرة من نفس المحدث الفقيه العلام منصور الحق عبد الرحيم الخلال والعلامة المنصر بن حبيب منصور الرحمن بن باز المالك حفظه الله تعالى قال حدثنا الحبرجي الناقل شيخ الحديث العلامة عزيز الحق الشاذلي قال حدثنا عمر أحمد العثماني التاوي عن حبيب الغلبة مجدد المنة مولانا أشرف علي التاوي قال حدثنا الشيخ يعقوب الداوودي وقال الشيخ عزيز الحق حدثنا شيخ الإسلام شبير أحمد العثماني حدثنا شيخ الصغر المسلم عبد الرزاق
الحمد لله যে হাদিসটাই মাত্র পড়া হল আমরা এক্ষুনি আমল করে নেই, আমরা সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم دورہ حدیث ستر بھائی حدیث پڑھار آگے سند پڑھ لو سند ارتھات امادت تھیکے نیے প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন কোন ব্যক্তির মাধ্যমে এই হাদিসটা পৌঁছে, মাসালান আমাদের উস্তাদকে তাদের উস্তাদকে এইভাবে বয়ান করতে করতে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে। এটা ইসলামের হাক্কানিয়াতের বড় আলামত। ইসলাম যে সত্য ধর্ম তার একটা বড় আলামত হল এই সনদ। এখানে কোন বিধর্মী আসলে ওই সনদ গ্রহণযোগ্য হবে না। সনদের মধ্যে কোন ফাসেক আসে গেল তো ওই হাদিস জাই হয়ে যাবে, গ্রহণযোগ্য থাকবে না। সনদের প্রত্যেকটা ব্যক্তি আল্লাহওয়ালা হইতে হবে, মুসলমান হইতে হবে, ইমানদার হইতে হবে, বড় আলেম হইতে হবে, সেই সনদ গ্রহণযোগ্য। তো আল্লাহ শকর বুখারিতে আনুমানিক 7000 হাদিস আছে, এর প্রত্যেকটা হাদিস একজন আলেম তার থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কে কে এটা বলতে সক্ষম, প্রত্যেকটা হাদিস। বুখারী ছাড়া আরো হাদিসের কিতাব আছে, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা, প্রত্যেকটা কিতাবে একজন মাওলানা যিনি পড়াশোনা করছেন, ভুই পড় না, মওদুদি, জাকির নায়েক এই টাইপের ভুই পড় না, পড়াশোনা করছেন উস্তাদের কাছে, তারা প্রত্যেকটা হাদিসে সনদ বয়ান করতে পারবে। এটা কোন ধর্মের লোক পারবে না, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, তারা কেউ তাদের কোন একটা কথা সনদ সহকারে তারা যাকে হেড মানে হেড ওই হেড পর্যন্ত পৌঁছেছে। ইহুদিদের হেড হল মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের হেড হল ঈসা আলাইহিস সালাম, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের কোন একটা কথা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সনদ সহকারে বলতে পারবে? পারবে না, একটা কথাও পারবে না। এই তো পরবর্তীকালে লোকেরা লিখছে, কে লিখছে তাদেরও প্রমাণ পাওয়া যায় না, বাইবেলের কথাগুলো কে লিখছে, তারা কি ঈসা আলাইহিস সালামের সাহাবি ছিল? কিচ্ছু, অনেক পরে এসে দেখা হয়েছে, যার যা মনে চায় লিখে দিচ্ছে। তো সনদ বহুত গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে হাদিস সহি না জয়ীব না হাসান এগুলো ঠিক করা হয় সনদের দ্বারা, আলহামদুলিল্লাহ। তো আমরা যার কিতাব সামনে নিয়ে বসছি, ওনার নাম হল মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল বারি। উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার সনদ হল এই ইমাম বুখারীর সনদ। সমস্ত এলেম, 150,000 সাহাবায়ে কেরামের এলেম 6 জনের মধ্যে জমা হয়ে গেছিল। কয়জন? 6 জন, হযরত ওমর, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত, আবু দারদা, তারপরে উবাই ইবনে কাব, এনাদের মধ্যে জমা হয়ে গেছিল। পরবর্তীকালে ঘাটাঘাটি করে দেখা গেল এই 6 জনেরটা 2 জনের মধ্যে জমা হয়ে গেছে, আলী আর আবদুল্লাহ ইবনে মাসউদ। সেই 2 জনেরটা আবার 1 জনের মধ্যে জমা হয়ে গেছে, তার নাম হল আলকামা,
তার নাম কি? আল-কামা। তার সমস্ত এলেম আব্দুর রহমান নাখির মধ্যে জমা হয়ে গেছে। হ্যাঁ, আব্দুল ইব্রাহিম নাখির মধ্যে জমা হয়ে গেছে। ইব্রাহিম নাখি, ইব্রাহিম নাখির সমস্ত এলেম ওনার ছাত্র হাম্মাদের মধ্যে জমা হয়ে গেছে। হাম্মাদ, হাম্মাদের সমস্ত এলেম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, যার মূল নাম হল নোমান বিন সাবিত, তার মধ্যে জমা হয়ে গেছে। এরপরে ওনার মতো লোক আর সৃষ্টি হয় নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। সমস্ত এলেম জমা করার দিক দিয়ে উনি শেষ ব্যক্তি, উনি শেষ ব্যক্তি। ইমাম মালিক সরাসরি ওনার ছাত্র, আর ওনার ছাত্রদের মধ্যে 40 জন ছিল অনেক বড় আলেম, ওনার কাছাকাছি, ওনার মতো না কাছাকাছি। সেই 40 জনের মধ্যে আবার সবচেয়ে বেশি আলেম ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই দুজন বেশি আলেম। এই দুজনের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, চতুর্থ ইমাম। আহমদ বিন হাম্বলের ছাত্র হল ইমাম বুখারী, ইমাম বুখারী। তাহলে এনার সনদ বুঝে আসল। অনেক লোক মনে করে ইমাম বুখারী অনেক ঊর্ধ্বের লোক, আর আবু হানিফা হল পরের লোক। অথচ আবু হানিফা তো কত উপরের লোক, আর বুখারী অনেক পরের লোক। চতুর্থ ইমামের সাগরেন, চতুর্থ ইমামের সাগরেন ইমাম বুখারী। যাই হোক, ওনার কিসসা বলে শেষ করা যাবে না। আল্লাহ ওনাকে কি পরিমাণ জেহেন দিয়েছিলেন, কি পরিমাণ জেহেন ওনাকে দিয়েছিলেন, আজিব আজিব কিসসা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি এতটুকু বলে শেষ করব, দুনিয়া অনেক বড় আল্লাহওয়ালাও ছিলেন। এই জন্য ওনার যখন অফাত হয়ে গেছে, তখন তো আর এই সমস্ত রেডিও ছিল না, মোবাইল ছিল না, মানুষ জানবে কেমনি? একজন আলেম বুজুর্গ, উনি একদিন স্বপ্ন দেখতেছেন, উনি স্বপ্ন দেখতেছেন যে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষা করতেছেন। তো উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কারো অপেক্ষা করতেছেন? বলল হ্যাঁ। বলল কার? বলল মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তার ইন্তেকাল হয়ে গেছে, সে আসতেছে, তাকে ইস্তেকবাল করার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমাদের নবী তো হায়াতুন নবী, কিছুক্ষণের জন্য তো মরে গেছিল, কিন্তু এখন কি? হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী, এটা আমাদের বিশ্বাস। আহলে হাদিসরা মানে না এগুলো। আমাদের একজন দেওবন্দের মুরব্বী শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, মাওলানা হুসাইন আহমদ মাদানী, উনি নবীদের বংশধর। উনি একবার মসজিদে নববীতে এই বিষয়ের উপরে সবক পড়াইতেছিলেন যে নবীদি হায়াতুন নবী, তিনি জিন্দা, রওজার পাশে বসে। তো সামনে ছাত্র যারা ছিল আহলে হাদিস মার্কা, এগুলো ওনার দলিল মানতেছিল না। উনি আরো দলিল দিলেন যে এই দলিল দ্বারা
পরিষ্কার বোঝা যায় তিনি কবরে জিন্দা। প্রত্যেক সোমবারে ওনার কাছে আমাদের আমলনামা পেশ করা হয়, তাও মানতেছে না। হঠাৎ দেখা গেল ওর পাশে এত কবর, কবরের জায়গাটা একদম সমান, কোন কবর টবর নেই, এবং নবীজি এখানে এসে বসে গেছেন, হুসাইন আমার দাদনের পাশে বসে গেছেন। সবাই দেখল নবীজিকে, সবাই দেখল। দেখার পরে যখন ওনার দিকে তাকাইছে, হুজুর এখন তো আপনার কথা ঠিক হয়ে গেল, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাইছে, তাকে আবার যখন দেখছে দেখে নেই, উনি চলে গেছে আবার কবরের জায়গায়, কবরের জায়গায় রওজা শরীফের জায়গায় রওজা শরীফ। তখন শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী বললেন, তোমরা যখন মানতেছিল না তো তোমাদের বোঝানোর আর কোন পথ ছিল না, তাই তোমাদেরকে এইভাবে বোঝানো হল যে আমাদের নবী হায়াতুন নবী, তিনি জিন্দা, আল্লাহ, তিনি জিন্দা। অনেক অকে আছে নবীজি তাদের ইস্তেকবালের জন্য অপেক্ষা করতেছেন, হুসাইন যখন শহীদ হয়ে গেল সবাই তো মানা করছিল আপনি কুফায় দেন না, ওরা সব বেইমান হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, তো উনি তো মানেন নাই, যা হয়েছে হয়েছে। আমার সাথে নানাজির কথা হয়ে গেছে, আগামী 10ই মহরম নানাজির সাথে আমার সাক্ষাৎ হবে, নানাজি আমার জন্য অপেক্ষা করতেছে। কুফাওয়ালারা গাদ্দার হয়ে গেছে না কি হয়ে গেছে আমার দেখার দরকার নেই, আমি আগে বাড়ব, কারণ নানাজির সাথে আমার কথা হয়ে গেছে, নানাজি আমার অপেক্ষা করতেছে। তা নাহলে উনি তো জানতেন না যে কুফাওয়ালারা সব এজিদের টাকায় বিক্রি হয়ে গেছে, উনি তো জানতেন না, তা না জানতেন, জানিও কোন পরোয়া করেন নাই। উনি স্বপ্নে নবীজিকে দেখছিলেন, নবীজি ওনাকে বলছিলেন তোমার সাথে দেখা হবে, এই জন্য উনি আগে বাড়ছে, জালেমের বিরুদ্ধে হক কথা বলার জন্য আগে বাড়ছে। এখন তো এমন দুরবস্থা দুনিয়া, আজকে এক ভাই শোনাইল তোয়াব বন্ধ হয়ে গেছে, বাইতুল্লাহ তোয়াব কিয়ামত পর্যন্ত চালু থাকার কথা, কোনদিন বন্ধ হওয়ার অনুমতি নেই, কিন্তু এমন বেহুদা লোক আসছে দেশ পরিচালনায় তোয়াব বন্ধ করে দিচ্ছে। আরে কি হয়েছে, মুসলমানরা দরকার হয় করোনা ভাইরাস নিয়ে শহীদ হয়ে যাবে, তোয়াব করতে করতে শহীদ হয়ে যাবে, তোয়াব বন্ধ হবে না, রসুলের রওজা জিয়ারত বন্ধ হবে না, কিন্তু এই বেহুদা লোকটা সে তোয়াব বন্ধ করে দিচ্ছে, তোয়াব বন্ধ করে দিচ্ছে। তাদের উপরও গজব আসবে, যে পরিমাণ সিনেমা হল বানাইছে আর যে পরিমাণ নোংরামি শুরু করছে, মহিলাদেরকে সব বাইরে নিয়ে আসছে, ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, তাতে গজব। এখন তো ফকির হয়ে গেছে, এখনই ফকির হয়ে গেছে, পায়খানা বিক্রি করে করে টাকা কালেকশন করতে, পায়খানায় ঢুকলে 5 রিয়াল, এক জামানা ফকির ছিল, হাজিদের কাছে ভিক্ষা করে খাইছে, মাঝখানে আল্লাহ ধনী করে দিয়েছিল, কিন্তু এই সমস্ত গজবের কাজ করার দরুন এখন টয়লেট থেকে কালেকশন করতে হচ্ছে, টয়লেটে ঢুকলে 5 রিয়াল, তাহলে কি পরিমাণ ভিক্ষুক আল্লাহ বানাই দিছে, আরো বানাবে, এই গজব কেন, আল্লাহ নাফারমানি হইতেছে, আল্লাহ নাফারমানি হইতেছে। আমি কয়েকদিন আগে উমরায় গেলাম, ইমিগ্রেশনে একটা পুরুষ নেই, সব মহিলা, বোঝাও না, ওই আর এক মহিলার কাছে বুঝিয়ে আছে, ওটা কি করতে হবে, ওটা কি করতে, এর কোন দরকার ছিল? ওই আমেরিকাতে পড়ে আছে, ইহুদিদের ঘরে লালিত পালিত হয়েছে, ইহুদিরা ব্রেন ওয়াশ করে দিছে, এখন সে ইহুদিদের কথা মতো সবকিছু করতে। দুনিয়া ধ্বংস হওয়ার আলাম, দুনিয়া টিকবে না। আমাদের দেশে আমি আতঙ্কে আছি, এমন পূজা সামনে আসতেছে, এই পূজাতে কত মুসলমান যে বেইমান হয়ে যাবে, এমন পূজা সামনে আসতেছে, সেই পূজাতে সব বেইমান হয়ে যাবে। এগুলো করানো হয়েছে, রাষ্ট্রীয় ভাবে করানো হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলমানদের আসল ধন হল ইমান, সব যাক, বিবি যাক, বাচ্চা যাক, গাড়ি যাক, বাড়ি যাক, আমাদের ইমানটা থাকতে হবে, এটা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। সেটা যদি নষ্ট হয়ে যায় তার বেঁচে থাকার কোনো দরকার নেই, কোন দরকার নেই। আল্লাহ মুসলমানদের ইমান হেফাজত করেন। তো বুখারি সম্পর্কে বললাম, স্বয়ং নবীজি ওনার ইস্তেকবালের জন্য অপেক্ষা করতেছেন, আর ওনার এই কিতাব এর হাদিস সম্পর্কে কারো কারো মতবিরোধ নেই, এর প্রত্যেকটা হাদিস সহি হাদিস। পাঁচ রকম হয় যেগুলোকে হাদিস বলা যায়, বাকিগুলো তো জাল হাদিস। বাস্তবে হাদিস যেটা, এটা পাঁচ প্রকার, সহিলি জাতিহি, সহিলি গাইরিহি, হাসানলি জাতিহি, হাসানলি গাইরিহি, জাইফ, এই পাঁচ প্রকার। তো এই কিতাবে সব হাদিস সহি, এটা নিয়ে কারোর মতবিরোধ নেই। কেউ কেউ একতলাফ করছে, সেটা ইবনে হাজার আসকালানি জবাব দিচ্ছেন, ইশকাল ঠিক না, হাদিস সহি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সহি এক জিনিস আর আমলযোগ্য হওয়া আর এক জিনিস। হাদিস সহি, সহি হইলেই সেটা আমলযোগ্য হবে এটা না। কিন্তু বহু সহি হাদিস কে সহি বলা হয় কোন দিক দিয়ে, বর্ণসূত্রের লোকগুলো যদি মজবুত হয়, আল্লাহওয়ালা হয়, তো হাদিসকে সহি বলা হবে। কিন্তু মূল হাদিসটা টিকে আছে কিনা, বহাল আছে কিনা, ওটা দেখতে হবে না। বর্ণনা সূত্র খুব মজবুত, কিন্তু মূল হাদিস যেটা, তা দেখা গেল আর এক হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। তো হাদিস তো সহি, কিন্তু আমল করা তো যায় যাবে না। এই কথাটা ভালো করে না বুঝলে বর্তমান জামানায় ফেতনায় পড়তে হবে। আহলে হাদিস না, সলফিরা এটা দিয়ে ধোকা দিচ্ছে, সহি হাদিস মানবেন না কেন? অথচ সহি হাদিস হইলেই মানা জরুরি না, ওটা বহাল আছে কিনা, বা নবীদের সাথে খাস কিনা, নবীদের সাথে সীমিত কিনা, তা দেখতে হবে। বুখারি শরীফে কিতাব সমে হাদিস আছে, জিলহজের ১১ তারিখ রোজা রাখো, জিলহজের ১১ তারিখ কি করো, রোজা রাখো। এই বুখারি শরীফ, এটা আমল করা যাবে? অন্য হাদিসে আছে ওই দিন রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম। হাদিস তো সহি, আমল করা তো জায়েজ নেই, আমল করা তো জায়েজ নেই। এরকম অনেক হাদিস বুখারি শরীফে আছে যেটা হাদিস সহি কিন্তু আমল করা জায়েজ নেই। বিবির সোহবতে গেল, সব কিছু হল, কিন্তু বীর্যপাত হল না। তো বুখারিতে আছে উজু করে নিলে হবে, কি করলে হবে, বীর্যপাত হয় নাই, উজু করলে হবে। অথচ চারু মাজামে গোসল ফরজ হয়ে গেছে, ওই হাদিস কেউ গ্রহণ করে নাই। বুখারের হাদিস কোন আলেম দুনিয়ার কোন আলেম গ্রহণ করেনি, আহলে হাদিসটা করছে, এটা তো গোমরা ফেরকা, গোমরা ফেরকা। এরকম অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, বুখারী শরীফ আছে, যে কোন লাশ তোমরা দেখবা তা ইহুদির লাশ হোক তোমরা দাঁড়াই দেবা, দাঁড়াই দেবে। অথচ এই হাদিসটা রহিত হয়ে গেছে, এক জামানায় ছিল পরে রহিত হয়ে গেছে। অথচ এই হাদিসটা উনি বিভিন্ন সনদে এক পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠা ব্যাপী এই হাদিস, যে কোনো লাশ দেখলে দাঁড়াইতে হবে। অথচ মশলা হল মুসলমানের লাশ হইতে হবে, এবং যদি আমি তার সাথে যাইতে চাই কবরস্থান পর্যন্ত তাহলে দাঁড়াইতে হবে, যদি কেউ না যাইতে চায় তার দাঁড়ানোর দরকার নেই। আর উনি হাদিস আনছে তো ইহুদির লাশ হলে দাঁড়াইতে হবে, এগুলো হাদিস সহি, কারণ যাদের নাম আছে ওই লোকগুলো খুব মজবুত। শুধু হাদিসটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এরকম অনেক হাদিস আছে, এই জন্য বুখারীর তরজমা দেখে যদি কেউ আমল করে তো সে গুমরা হয়ে যাবে। তাকে কে বলে দিবে যে বুখারীর এই হাদিস রহিত হয়ে গেছে, এর উপরে আমল করা যাবে না, কে বলে দিবে? মানে সনদ সই পাইছেন, নিয়ে আসছেন। মহাদ্দেশের কাজ এটা, সনদ সই হলে নিয়ে আসবে। এটা বাসনি করার দায়িত্ব ফোকাহাদের, ফোকাহারা বাসনি করবে কোনটা বহাল আছে কোনটা রহিত হয়ে গেছে, এটা ফোকাহায় কেরাম আয়ম্মায় মুস্তাহিদিন তারা বাসনি করবে, তারা বাসনি করবে। বুখারী বারবার হাত তোলা হাদিস আছে, বারবার হাত তুলতে হবে। অথচ যার থেকে আনছে আব্দুল ইবনে ওমর, তার থেকেই হাদিস আছে যে আমরা মক্কাতে বারবার হাত তুলতাম, কিন্তু মদিনা আসার পরে যখন কুমুরিল্লাহি কানিতিন নাযিল হল, তো নবীজি আমাদেরকে শুরুতে একবার হাত তুলতে কইলেন আর সবগুলো নিষেধ করে দিল। বুখারী যাকে যে দলিল দিছে সেই সাহাবি মদিনে এসে বলতেছে এই কথা যে একবার বহাল আছে আর সব রহিত হয়ে গেছে। তাহলে মক্কাটা নিব না মদিনাটা নিব? ডাক্তার যদি দুটা প্রেসক্রিপশন করে, মারাত্মক জ্বরের সময় একটা করছিল, এখন জ্বর ভালো হয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে, কারণ আরেকটা প্রেসক্রিপশন করছে, কোনটা নিবে? কোন বেকুব যদি আগেরটা নেয়, আগের তো ভিজিট দিই নাই আমি, আমি আগেরটা খাব, সুস্থ হবে? ঠিক হাদিসের বুখারের মতন এক জায়গায় আছে যে এক ব্যাপারে কয়েকটা হাদিস আসলে আমরা কোনটা নিব, বুখারের মতন এই কথাটা আসছে। আমি তোমাদেরকে নোট করাই দিচ্ছি যে সর্বশ্রেষ্ঠ নাও, আগের গুলো রহিত হয়ে গেছে। এরকম আমি অনেক হাদিস দেখাইতে পারবো যেগুলো সহি, বুখারের হাদিস সব ঠিক কিন্তু আমল করা না যায়, হারাম। আরে বুখারি কেন, কোরআনের অনেক আয়াত আছে আমল করা যায় নেই, রহিত হয়ে গেছে। তেলাওয়াত করলে সওয়াব হবে, তেলাওয়াত না করলে খতম হবে না, তেলাওয়াত না করলে খতম তারাবি হবে না, কিন্তু আমল করা হারাম। কেন? ওই আয়াত রহিত হয়ে গেছে। দুই পাড়ায় অন্তত তিন জায়গায় আছে এই এই আয়াত যে রহিত হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين يا آيات سبا تلاوت کرتے سي سواب ہوتے سي نا تلاوت نا کرتے سواب ختم ہوئے نا کینتو اے آيات پر عمل پر جائز نہیں اتا آيات میراج دارا সুরায় নিসার মধ্যে আয়াতের মিরাজ আছে, ওই আয়াত দ্বারা আয়াত কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাহলে কোরআন রহিত হয়ে গেছে না, হাদিস কি? এই জন্য একা একা হাদিস বুঝতে গেলে ভয়ঙ্কর। সে অ্যাক্সিডেন্ট করবে, গোমরা হয়ে যাবে। উস্তাদের কাছে পড়তে হবে, উস্তাদ বলে দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ইমাম বুখারি এই কিতাব শুরু করছেন ইমানের বয়ান দিয়ে, তারপরে আমলের বয়ান আনছেন, আবার শেষ করছেন ইমানের বয়ান দিয়ে। ইমানের বয়ান দিয়ে মানে কি কি জিনিস বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায়, ইমান বিধ্বংসিকতা কি, ওই বয়ান দিয়ে উনি কিতাব শেষ করছেন। শুরু ইমান, মাঝখানে আমল, শেষে আবার ইমান। অর্থাৎ যে ইমান, ইমানই মেহনত করবে, আমল সুন্দর করবে, ইনশা আল্লাহ তার মৃত্যু ইমানের বড় হবে। তবে তাকে ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে, যাতে ওই বাতিল ফেরকা থেকে কি করতে পারে, বাঁচতে পারে। ওনার জামানায় যত বাতিল ফেরকা ছিল উনি সব কিতাব তাওহীদের মধ্যে একটা একটা করে রদ করে দিয়েছেন। বাতিল ফেরকা বিশ্বাস করলে ইমান থাকবে না। এর দ্বারা বোঝা গেল ওলামাদের দায়িত্ব, তাদের জামানায় যত বাতিল ফেরকা আছে এইগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা, জনগণকে সতর্ক করা। ওলামাদের ইমানই দায়িত্ব। ওলামারা না বলে আর জনগণ গোমরা হয়ে যায়, তো দায় দায়িত্ব ওলামাদের উপর আসবে। কেন আমরা সাহাব সাহেবের ইতাহাত মানা করি? তিনি ইতাহাতের যোগ্য না, ইতাহাতের মতো এলেম আমল তার কাছে নেই, রুজু করার মতো সৎসাহস, রুজু করার মতো ভুল হয়ে গেলে রুজু করতে হয়, এই সৎসাহস, ইমানের সাহস এটাও তার মধ্যে নেই। এটা বিভ্রান্ত লোক। তার হন একটাই কথা, আমার বাপরে আমির বানানো হয়নি, আর একজন আমির নিয়ে গেছিল, কারণ আমি হাতে পাইছি, এটা আমার ধরে রাখতে হবে। মুসলমান দুই টুকরা কেন দশ টুকরা হয়ে দেখ, আমার কিছু আসে যায় না। মুসলমান দুই টুকরা কেন দশ টুকরা হয়ে দেখ, আমার কিছু আসে যায় না, আমার আমিরগিরি বল থাকতে হবে। এই লোক কোনদিন আমির হওয়ার উপযুক্ত হয়? আমি যদি আমিরগিরি ছেড়ে দেই আর মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যায়, তো সেই সেকেন্ডে আমিরগিরি ছেড়ে দিতে হবে। এলে ইমানের দাগ, ইমানের দাগ। তো ইমাম বুখারি রাহেমাহুল্লাহ সর্বশেষ যে বাপটা আনছেন, বাব কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এটা সূরায়ে আম্বিয়া, সূরায়ে আম্বিয়া 47 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। এই আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা খাড়া করব, কায়েম করব। আল্লাহর দরকার নেই, আল্লাহ তার এলেম দ্বারা এমনি বলতে পারে তুমি দোদকে দাও, তুমি বেসতে দাও, বল দিতে পারে। আল্লাহ সে এলেম আছে, কিন্তু আল্লাহ সেটা করবেন না। আল্লাহ তার আবুল্লামাকে দাড়িপাল্লায় তুলবেন, সে নিজেই দেখবে যে বিচার হইতেছে, আমার আমলনামা মাপা হইতেছে, আমার আমলনামায় এই রিপোর্ট আসছে। যারটা সে চাক্ষুষ দেখবে যে বিচার হওয়ার পরে আমি বেসতে গেলাম বা আমি দোজকে গেলাম, এটুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা রাখবেন। এইটা একটা বাতিল ফেরকা ছিল ওই জামানায়, ইমাম বুখারীর জামানায়। ওদেরকে বলা হয়তো মুতাজিলা। ওরা আল্লাহর হাশরের ময়দানে দাড়িপাল্লা কায়েম করবে এটা ওরা মানত না। ওরা বলতো যে আল্লাহর কোন দাড়িপাল্লার দরকার নেই, এখানে দাড়িপাল্লা কয়ে রূপক অর্থ বোঝানো হয়েছে, আল্লাহ ইনসাফ করবেন। দাড়িপাল্লা মানে আল্লাহ ইনসাফ করবেন, কোন দাড়িপাল্লা সেখানে থাকবে না। এই আকিদাটা কোরআনেরও বিরুদ্ধে, হাদিসেরও বিরুদ্ধে, এবং ওই ফেরকাটা গোমরা। ওই ফেরকার এক গুরু আবু জুবাই, তার কাছে তার প্রধান শিষ্য, প্রধান শিষ্য আবুল হাসান আশারি প্রশ্ন করছিল, তখন উনিও ওই দলে ছিলেন। এখন তো আবুল হাসান আশারি আমাদের দিকে, আলে সুন্নতুল জামাতের ইমাম, তখন এই গোমরা দলে ছিলেন। তো উস্তাদের কাছে প্রশ্ন করছে, এক মায়ের তিন ছেলে, একজন আল্লাহওয়ালা, আরেকজন গুনাগার, আর একজন ছোটকালে মরে গেছে, তো আল্লাহ এদের ব্যাপারে কি ফয়সালা করবেন? তো উস্তাদ জবাব দিচ্ছেন, আল্লাহওয়ালারে বেহেশতে দিবেন, গুনাগারে দোজখে দিবেন, আর ছোটকালে যে মারা গেল ওরে আরাফে রাখবেন। আচ্ছা, এটুক তো বুঝলাম আপনার কথা, এটুক তো বুঝছি আমি, কিন্তু আমার আরো প্রশ্ন আছে। ছোট জন যদি বলে যে আল্লাহ আমাকে বড় হইতে দিলা না কেন, বড় হয়ে ইবাদত করে আমি বেহেশতে চলে যেতাম, আরাফে না থাকতাম, তা আপনার কি সমস্যা ছিল? আমাকে বড় হইতে দিলেন না কেন? এটা তো ঢিল্লা করতে হতো, অনেক খুলে ফেল, এটা তার লাগছে। নাবালক জন এই প্রশ্ন করবে তো আল্লাহ কি জবাব দিবে? তো উস্তাদে বলল, আল্লাহ জবাব দিবে যে তোমার ভালোর জন্য আমি এটা করছি। তাদের বিশ্বাস হল বান্দার জন্য যেটা ভালো এইটা করা আল্লাহর উপরে ওয়াজিব, এটা করা কি? আল্লাহ বলবেন তোমার ভালোর জন্য করছি, তুমি বড় হইলে যদি নাস্তিক মুরতাদ হয়ে যেতা তখন কি হইত? হাসানুল হক ইদুর হয়ে গেলে কি হইত? এজন্য ছোটকালে কি করছি, মৃত্যু দিয়ে দিচ্ছি, তোমারা জাহান্নামে যাওয়া লাগল। ঠিক আছে, আবুল হাসান বলল এটাও বুঝে আসছে। তখন উনি আরেকটা প্রশ্ন করলেন, আচ্ছা যে দোজখে গেল, গুনাহগার ছিল, ও যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমাকে ছোটকালে মৃত্যু দিলেন না কেন, তাহলে আমার দোজখে যাওয়া লাগতো না, আরাফে থাকতাম, আরাফ তো দোজখ না, এটা করলেন না কেন, আমাকে দিলেন কেন? আমার এক ভাই যেন ছোটকালে মারা গেছে, তখন আল্লাহ কি বলবে? এই প্রশ্ন শুনে উস্তাদি হতভম্ব হয়ে গেল, কি বলবে কিছুই দিশা পেল না, কিছুই দিশা পেল না। তখন আবুল হাসান আশারি কি করল, না আপনার দলে আর থাকা যাবে না, আপনি সহি না, আপনি তো আটকাই গেলেন, জবাব তো দিতে পারলেন না, ওই দল ছেড়ে দিল, যে উনি আহলে সুন্নতুল জামাতের সাথে চলে আস, আসল জবাব তো ওরা জানে না। আসল জবাব হল, আল্লাহ তাআলা আমাদেরকে যে শক্তি সামর্থ্য দিচ্ছেন, হ্যাঁ, সবগুলো সীমিত, চোখে যে দেখি একটা সীমা পর্যন্ত দেখি, তারপরে দেখতে বললে আমরা দেখতে পারি না। আমাদের বলে এই গুলিস্তানে কি হয়েছিল বল, কেউ পারবে বলতে? পারবে না। যদি বলা হয় বসিরের লোকেরা কি আলোচনা করতেছে, শোনো এখানে বসে শোনো, না সম্ভব না। পেটকে যদি বলা হয় এই 10 কেজি বিরিয়ানি দেওয়া হলো, খুবই মজাদার, তা আপনাকে খাইতে হবে, 10 কেজি বিরিয়ানি খাইতে পারবে? সবই সীমিত, সব ক্ষমতা সীমিত, ঠিক আকল ব্রেন এটাও কি সীমিত, অনেক কিছু আমাদের জ্ঞানের বাইরে, যেখানে আমাদের জ্ঞান পৌঁছতে পারে না, এইগুলো জব জ্ঞান পৌঁছতে পারে না। তার মধ্যে একটা হল তাকদীর, আল্লাহ সব আগে লিখে রাখছেন, সব ওই অনুযায়ী হইতেছে, এটা পুরোপুরি আমরা বুঝতে সক্ষম না, আমাদের আকলের বাইরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বীনের সব কথা যদি আমাদের ব্রেনে আসত তাহলে এই চামড়ার মোজার নিচে মাসা করতে হইত, পাওনা ধুয়ে মোজায় মাসা করা যায় না, কোথায় করে মাসা, উপরে। তো ময়লা কি উপরে লাগে না নিচে লাগে, তাহলে নিচে মাসা করতে বলতো, শরীয়ত তো নিচে মাসা করতে বলে নাই, কোথায় কইছে, আমাদের ব্রেনে আসে না। হয়তো আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাউকানা দ্বীনু বিরায় লাকানা আসফালাল খুফি আওলা বিল মাসহি মিন আলাহ, সবকিছু আকল আসবে না, কারণ বিজ্ঞান সায়েন্স এর গন্ডি যেখানে শেষ ওইখান থেকে শরিয়ত শুরু হয়েছে, বিজ্ঞান সায়েন্সের গন্ডি যেখানে শেষ হয়ে গেছে ওর আগে আর যাইতে পারে না, ওখান থেকে কি শুরু হয়েছে, শরিয়ত শুরু হয়েছে। তাহলে সায়েন্স দিয়ে সে শরিয়ত বুঝবে কেমনে, কবর আজাব বরহাক, কবর আজাব আছে না, এই মিজানের কথা বলা হলো হাসরের ময়দানে, মিজান সত্য না, পুলসেরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য, হাউজে কাউসার সত্য, কিন্তু কোন বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা যাবে, যাবে? এই জন্য আল্লাহ পয়লা চান্সে শর্ত দিচ্ছেন, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, অনেক কিছু দেখবা না, তোমার মাথায় ধরবে না, কিন্তু বিশ্বাস করতে হবে, এটার নাম ইমান। তোমার বুঝি আসবে না, তোমার মাথায় ধরবে না, কিন্তু আমি কইছি কোরআনে আছে, আমার হাবিব বলছে হাদিসে আছে, এটুক প্রমাণিত হয়ে গেছে যেটা আল্লাহর কথা, এটা আল্লাহর হাবিবের কথা, এর উপর তোমাকে বিশ্বাস করতে হবে, তোমার আকলে ধরুক বা না ধরুক, তখন তুমি মমিন হই। যুক্তির নাম ইমান না, যুক্তিতে আসলে মানবো, তো যুক্তির পূজা করা হলো, শরিয়তের পূজা করা হলো না, শরিয়তের পূজা হবে যুক্তিতে আসুক আর না আসুক আমি মানবো, সেটা শরিয়ত মানা বলে। এই জন্য যুক্তি দিয়ে, যুক্তির মধ্যে মুক্তি নেই, অন্ধভাবে বিশ্বাস করতে হবে, অন্ধর মতো বিশ্বাস করতে হবে, এই অন্ধত্বের নাম ইমান, যেটাকে অনেকে গালি মনে করে, আমরা অন্ধ মুসলমান না, তুমি তো অন্ধ মুসলমান না, তুমি মুসলমানই না, তুমি মুনাফেক, তুমি মুনাফেক, প্রত্যেকটা মুসলমান অন্ধ মুসলমান, আল্লাহর কথার উপরে সে অন্ধ। আল্লাহ আমাদেরকে এইরকম পাক্কা মমিন হওয়ার তৌফিক দান করেন। তো ওই বাতিল ফেরকাকে প্রতিহত করার জন্য উনি এই বাপটা কায়েম করছেন, যে না মিজান যে আছে এটা কোরআন দ্বারাও প্রমাণিত, এটা নবীজির হাদিস দ্বারাও প্রমাণিত, কাজে এটা রূপকর্তা আনা হয়েছে, এই কথা বলা চলবে না। এখানে আর একটা প্রশ্ন হয় যে ইমাম বুখারি বাতিল ফেরকা রদ করতে দেয় অনেক বাবই আছেন, এই বাপটা দিয়ে কিতাব শেষ করলেন কেন, এই জন্য এই বাপ দিয়ে কিতাব শেষ করলেন, মানুষের একটা জিন্দেগি, আমরা এখন যে জিন্দেগিতে আছি এটা ওই মিজান নামক দাড়িপাল্লা দিয়ে শেষ হয়ে যাবে, এই জিন্দেগি কোথায় শেষ হবে, মিজান নামক দাড়িপাল্লায়, ওর পরে আর এক জিন্দেগি, ওর পরে কেউ দোজকে কেউ বেহেশতে, তা আর এক জিন্দেগি, একটা জিন্দেগি কোথায় শেষ হবে, মিজানে যায়, ওখানে যখন জিন্দগি শেষ হবে তুমি ওইটার বয়ান দিয়ে কিতাব শেষ করছেন, ওটা দিয়ে একটা জিন্দগির একটেতাম হবে, খাতেমা হবে, উনি ওটা দিয়ে কিতাব শেষ করে দিচ্ছেন। একটা মিল হয়ে গেল না? এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে ওলামায়ে কেরাম লিখছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনি কি আপনার পরিবার পরিজনের কথা মনে করতে পারবেন? আপনার কি মনে থাকবে? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বললেন, হাশরের ময়দানে তিনটা ঘাঁটি আছে যেখানে কেউ কাউকে মনে করতে পারবে না। কটা ঘাঁটি? তিনটা ঘাঁটি। একটা হল যখন আমলনামা উড়াই দেওয়া হবে, কারোর ডান হাতে আসবে জান্নাতের সার্টিফিকেট, কারোর বাম হাতে আসবে। এই আমলনামা যখন উড়াই দেওয়া হবে কেউ কাউকে মনে করতে পারবে না, সে শুধু অপেক্ষা থাকবে, আল্লাহ আমারটা কোন হাতে আছে, আমারটা। এই ধান্দা ছাড়া আর কোন ফিকির থাকবে না। দুই নম্বর, মিজানে যখন তাকে আনা হবে এবং তার আমলনামা মাপা হবে এবং জিব্রিল আমিন ওটার রিপোর্ট পুরা হাসরবাসীকে শোনাই দিবেন, এই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, এই ব্যক্তি ফেল হয়ে গেছে, তা ঘোষণা দিবেন কে? জিব্রাইল আলাইহিস সালাম। এই আমলনামা যখন মাপা হবে তখনও কেউ কাউকে মনে করতে পারবে। তিন নম্বর, পুলসেরাত, এটা পার হওয়ার সময় কেউ কাউকে মনে করতে পারবে না, সবার একই চিন্তা, আল্লাহ আমি পার হইতে পারবো কিনা। চিকন রাস্তা, হ্যাঁ, অন্ধকার, জাহান্নামের আগুন তো এখন অন্ধকার, জ্বালাইতে জ্বালাইতে একদম গভীর অন্ধকার হয়ে গেছে, এবং পুলসেরাতে দুই পাশে কাটা আছে, কাটা, ওর নাম হল কাল্লুব, কাটা, গুনাগারদেরকে ওই কাটা, ওটা কিন্তু স্বয়ংক্রিয় অটোমেটিক, ওই কাটায় গুনাগারদেরকে ধরে টাইনে হেঁচড়ে ওই পুলসেরাতে নিচে এলো দোজক, দোজকের মধ্যে ফেলবে, অনেক মানুষকে দোজকের মধ্যে ফেলে দিবে, অনেক মানুষকে টাচ করবে না, তার গোনা খাতা মাপ হয়ে গেছে, ওকে টাচও করবে না। আবার কিছু লোকরে ধরবে, ধরে জাহান্নামে ফেলানোর জন্য ধস্তাধস্তি করবে, ও সারা শরীর ছিলে দেবে, সারা শরীর কি হবে? ছিলে দেবে, কিন্তু ইমানের জোরে ওকে নিতে পারবে না, জাহান্নামে ফেলতে পারবে না, ও শিলা শরীর দিয়ে পুলসেরাত পার হয়ে যাবে। পুলসেরাত পার হওয়ার পরে একটা নদী আছে, এটার নাম হল নাহরুল হায়াত, নাহরুল হায়াত, ওখানে গোসল করানো হবে, ওর আবার চামড়া চুমড়ি সব কি হয়ে যাবে, সব ফ্রেশ হয়ে যাবে। তো নবীজি বলেন, এই তিনটা জায়গায় কেউ কাউকে মনে করতে পারবে না, তারপরে তার যখন মুক্তি হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তখন সে খোঁজাখুঁজি করবে, আমার কে কোথায় আছে, তো পরে নেয়। আর একটা হাদিসের মধ্যে আসছে, একটা লোক আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু চাকর বাকর আছে, এইগুলো অনেক আত্মসাত করে, আমার অনেক ক্ষয়ক্ষতি করে, আমি কোন সময় বকা দেই, কোন সময় মারপিট করি, তো এগুলো হাসরের ময়দানে কেমনে বিচার হবে? ওরা আমার ক্ষতি করে, চাকর বাকরগুলো, আমি কোন সময় বকা দেই, কোন সময় মারধরও করি, কেমনে বিচার করা হবে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন, দেখো, আল্লাহ এটা মিজানে মাপ দিবেন, ওদের যে আত্মসাত অন্যায় ওইটা আর তোমার মারধর, এই যদি সমান সমান হয় তো তোমাকে মুক্তি দেওয়া হবে, আটকানো হবে না। অথবা তাদের আত্মসাতের তুলনায় তোমার মায়দরটা কম, মায়দরটা কম, বকাটা কম, তখনও তোমাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু যদি ওদের আত্মসাতের তুলনায় তোমার মায়দরটা বেশি হয়ে থাকে, তোমার বকা ঝকাটা বেশি হয়ে থাকে, তাহলে তোমাকে পাকড়াও করা হবে এবং তোমাকেও শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে ওই লোক কান্দতে আরম্ভ করলো, আল্লাহ তো মুশকিল, মাপ পাওয়া তো মুশকিল। এই কথা বলে সে নবীদিকে সাক্ষী রেখে, নবীদিকে সাক্ষী রেখে তার যত গোলাম ছিল সব আজাদ করে দিল, সব মুক্তি করে দিল, আমার এই ঝামেলার দরকার নেই, সব আজাদ। এ আয়াত তাফসীর আল্লাহ। এখানে একটা প্রশ্ন হয়, মাওয়াজিন মিজানের জমা বহুবচন, বহুবচন আছে কেন? রাজে কওল হিসেবে দাড়ি পাল্লা তো একটা, এই একটার ভিতরে এত পাওয়ার, অল্প সময়ের ভিতরে কোটি কোটি মানুষের সব আমলনামা মাফি ফেলবে, একটা একটা এত পাওয়ার, তাহলে জমা আনলো কেন? জমা আছে ওটার আজমত বোঝানোর জন্য, ওটার বড়ত্ব বোঝানোর জন্য, ওটার গুরুত্ব বোঝানোর জন্য। একটা বটে, কিন্তু লাখ লাখ মিজানের যে কাজ করে ও একা সেই কাজ করে, এটা বোঝানোর জন্য কি আছে? জমা আছে। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন ওই আয়াতের তাফসীর করতে দে, وأن أعمال بني آدم وقولهم توزن, আদম সন্তানের সমস্ত আমল, তাদের সমস্ত কথা, এটা ওই দাড়ি পাল্লায় ওজন করা হবে। সমস্ত কথা, সমস্ত কাজ সব দাড়ি পাল্লায় মাপ দেওয়া হবে। এটা নিয়ে আগের যুগে আপত্তি হইত, কথা আবার কেউ নেই মাপ দিবে, আগের যুগে হয়তো, এখন আর হয় না। দেখতেছে জোয়ার মাপে, হ্যাঁ, তারপরে তাপ মাপে, হ্যাঁ, ঠান্ডা মাপে, সব মাপ দেওয়া হয়েছে। তো মানুষ যদি এগুলো মাপতে পারে যে কত জ্বর হয়েছে, এখন তো সব এয়ারপোর্টে গেলে জ্বর মাপে, কেন? এর করোনা হয়েছে। করোনা এমন এক জিনিস যে এরা হইলে আর মুক্তি আশা কম, আল্লাহর গজব। সব এয়ারপোর্টে মাপ দেয়, একশোর বেশি জ্বর যদি হয় এরা বিমানে উঠায় না, সোজা নিয়ে যায় চিকিৎসা কেন্দ্রে। আর কোনো কোনো দেশে তো মেরে ফেলে, কি চিকিৎসা দেবে? কোন চিকিৎসাও নেই। ভারতের বেকুবরা গবেষণা করতেছে গরুর পেশাব নিয়ে, যে এর মধ্যে করোনা ভাইরাসের চিকিৎসা আছে। গরু যেহেতু দেবতা, আর গরু দেবতা হইতে পারে? যে ব্যক্তি গরুকে দেবতা বলে সে কত বড় গরু, এতে বড় গরু তো আর আল্লাহ জমিনে নেই। তার পেশাব নিয়ে গবেষণা করতেছে, এর মধ্যে নাকি করোনা ভাইরাসের চিকিৎসা। মানুষ যদি ইসলাম গ্রহণ না করে, তখন সে জন্তু জানোয়ার থেকেও নিচে নেমে যায়, তার কাজকর্ম ওই হিংস্র বাঘ ভাল্লুকের মতো। হিংস্র বাঘ ভাল্লুকে যেমন দয়া মায়া নেই, ওরও কোন দয়া মায়া থাকে। আল্লাহ জালেমদের জুলুম থেকে, হ্যাঁ, প্রিয় নবীর উম্মতকে হেফাজত করেন। এখানে আর একটা প্রশ্ন যে জানা গেল ওজন করা হবে, গণনা করা হবে না। হাশরের ময়দানে আমাদের কথা কাজ ওজন করা হবে, গণনা করা হবে না। তো ওয়েটটা আসবে কিসের দ্বারা? কি কাজ করলে ওয়েট আসবে? এটা কিতাবে লেখছে, এক নম্বর ইমান তো থাকতেই হবে, ইমান বিশুদ্ধ ইমান থাকতেই হবে, বিশুদ্ধ ইমান ছাড়া কোন আমলের কোন যোগ্যতা নেই। বিশুদ্ধ আমল থাকার পরে আরো দুটা জিনিস থাকতে হবে, একটা হল দিলের মধ্যে এখলাস, আল্লাহকে রাজি করার নিয়ত, আল্লাহকে রাজি করার নিয়ত। আর দুই নম্বর হল ওই কাজটা নবীজির তরিকা মতো হয়েছে কিনা, যে কোনো কাজকে ভালো বলা যাবে না। খ্রিস্টান একটা হাসপাতাল বানাইছে, আমরা খুব ভালো কাজ করছি, খুব ভালো, এগুলো আমাদের বেকুব, আমাদের বেকুবি। ভালো কাজ দেখলে ভালো কাজ বলা যাবে না। ভালো কাজের জন্য দলিল হল এই তিনটা, যে কর্ণওয়ালাদের তার ইমান আছে কিনা, সে নবীদের তরিকায় করছে কিনা, এবং সে আল্লাহর জন্য করছে কিনা। এই তিনটা শর্ত যদি একত্র পাওয়া যায়, সেই কাজটাকে কি বলা হয়? ভালো। খ্রিস্টান হাসপাতাল বানাইলো, তার মধ্যে কি তিন শর্ত আছে? তো ভালো হলো কেমনে, ভালো হলো কেমনে? আমরা তো গড়ে পড়তা সব ভালো, সব ভালো, জানি না, শরিয়াতের এলেম নেই আমাদের কাছে, এই জন্য আমরা জাহালাতের মধ্যে আছি। আল্লাহ হেফাজত করুন। তাহলে হাসরের ময়দানে আমাদের আমলের মধ্যে যে ওয়েট আসবে, কিসের দ্বারা আসবে? হ্যাঁ, ইমান থাকতে হবে, আর নবীজির তরিকা হইতে হবে, আর ইখলাস, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপরে বলতে অকাল মুজাহিদ আল কুস্তাস আল আদলু বিল রুমিয়া, কিস কুস্তাস এক কথা, এটার লোগামি তাকে করতেছে যে রুমি ভাষায় এটার অর্থ হল ইনসাফ। রুমি ভাষায় কিস বা কুস্তাস, কিস্তাস এর অর্থ কি? ইনসাফ করা। এ তাকে করল উনি মুজাহিদ রহমাতুল্লাহ হাওলা দিয়ে। এর দ্বারা বোঝা গেল মুজাহিদ কিন্তু সাহাবি না, উনি কিন্তু তাবি। বোঝা গেল তাবিদের কথাও দলিল, নবীদের কথাও মানতে হবে, সাহাবিদের কথাও মানতে হবে, তাবিদের কথাও মানতে হবে। আর না তাবি কে আছে কেন এখানে? তাদেরকে মানতে হবে। অয়ুকাল আল কিস্তু মাজদারুল মুকসিদ, সামনে বলতেছে কিস শব্দটা আর একটা তাহকিক, তা মুকসিদ যে মাজদার, হ্যাঁ মুকসিদ যে একটা শব্দ আছে যার অর্থ ইনসাফকারী, তার মাজদার। এটা তো আমাদের নিচে আমাদের ছাত্ররা জানে যে মুকসিদের মাজদার কিস না, মুকসিদের মাজদার তো ইকসাদ। এটা কেমনে হল? সারেন লিখতে এটা মোজাফ মাহজুব আছে, কি মাহজুব আছে? হ্যাঁ, কাজে বলতে হবে আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিদ, মাজদারু মাজদারিল মুকসিদ। অহুয়াল্লা আদিলু মুকসিদ মানে ইনসাফ করনেওয়ালা, ইনসাফ করনেওয়ালা। অর্থাৎ এই শব্দটা যদি বাবের ইফাল থেকে আসে, তো জুলুম করার অর্থ হয়, ইনসাফ করার অর্থ হয়, তবে অধিকাংশ জায়গায় কোন অর্থ হবে? ইনসাফ করার অর্থ আসবে। অধিকাংশ জায়গায় কি অর্থ? ইনসাফ। বিচারককে বলা হবে মুকসিদ, মুকসিদ না, মুকসিদ না, মুকসিদ তো বাবু ইফাল থেকে। আর সামনে বলতেছে ও আম্মাল কাসিতু ফাহুয়াল জাইন, এই একই শব্দ যদি সুলাসি মুজাররাত থেকে আসে, সুলাসি মুজাররাত থেকে আসে, তখনও দুই অর্থ, জুলুম করা ইনসাফ করা দুই অর্থ। তবে তখন অধিকাংশ জায়গায় কি অর্থ আসবে? জুলুম করার অর্থ, জুলুম করার অর্থ। একজন তাবি হাজরাজকে যে বলছিল, হ্যাঁ আন্তাল কাসেল, তো সবাই তো খুশি হয়ে গেছে। হাজরাজকে ইনসাফ করেন আল্লাহ কই? হাজরাজ করলে তোমরা কিচ্ছু বোঝো না, আমার প্রশংসা করে নাই, আমার জালেম পড়ছে। হে বুঝি ফেলছে তো কি বলা হয়েছে, আমাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, তারা জালেম হবে, দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলবে না, তারা জাহান্নামের লাকড়ি হবে। এরপরে সনদ শুরু হয়ে গেছে, সনদ মানে হাদ্দাসানা শুরু করলেই আমাদের সিনার সাথে, রসুলের সিনার সাথে লাইন চালু হয়ে গেল অনলাইন। মাঝখানে কিছু খাম্বাস, তারা হলো রাবি, মাঝখানে কি আছে? কিছু খাম্বাস, এই লোকগুলো কি রাবি? এই রাবিগুলো নূরের মিনারা, এই নূরের মিনারা হয়ে আমাদের সেনার সাথে, রসুলের সেনার সাথে যে একটা লাইন কায়েম হয়ে গেছে। রসুলের সেনা থেকে মহাব্বত, মারেফাত, এশ, মহাব্বত সব এই হাদ্দাসানা পড়ার সাথে সাথে আমাদের সেনায় চলে আসতেছে। যত লোক এই মজলিসে আছে বা মজলিসে জায়গা পায় না, এই সিঁড়ির মধ্যে বসে আছে, সবার সেনার সাথে এই হাদ্দাসানা পড়ার সাথে সাথে অনলাইন রসুলের কলবের সাথে, তার কলবের সাথে লাইন চালু হয়ে গেছে, লাইন চালু হয়ে গেছে, লাইন ওয়ান হয়ে গেছে, এর আগে লাইন অফ ছিল, লাইন চালু হয়ে গেছে। এত বড় জিনিস এই হাদ্দাসানা। হাদ্দাসানা পরে প্রথম যে উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, তার নাম হল আহমাদ ইবনে ইশকাব, আহমাদ থেকে উনি হাদিসটা আনছেন, আহমাদ থেকে। আর প্রথম হাদিসটা আনছিলেন হুমায়ুনি থেকে, আবদুল্লাহ ইবনে জুবায়ের, হুমায়ুনি থেকে প্রথম হাদিস আনছিলেন। তো প্রথমটা হুমায়ুনি থেকে, শেষেরটা আহমাদ থেকে। দুটোটার অর্থ হল আল্লাহর প্রশংসা করা। অর্থ কি? এখানে ইশারা করলেন বান্দার কাজটা কি, বান্দার কাজটা কি? বান্দা তো রাখাল, সে কোনো কিছুর মালিক না, সে তার নিজের মালিক না, সে তার বিবির মালিক না, সে তার সন্তানের মালিক না, সে তার বাড়ির মালিক না, সে তার দোকানের মালিক না, সে তার মিল ফ্যাক্টরির মালিক না, সে জাস্ট পাহারাদার। সে কি মালিক? কে? মালিকানা আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব আল্লাহর মালিকানা, আমরা পাহারাদার। তো সিদ্ধান্ত কি পাহারাদার নেয়? কোন কোম্পানির পাহারাদারা সিদ্ধান্ত নেয় না মালিক সিদ্ধান্ত নেয়? তো মালিক সিদ্ধান্ত নিবে, আমরা অসন্তুষ্ট হই কেন? যে আল্লাহ এটা হলো কেন, আল্লাহ ওটা হলো কেন, আমার বিবি মারা গেল কেন, আমার ছেলে মারা গেল কেন? হ্যাঁ, আমাদের এক নেতা বলছিল, পত্রিকা আসছিল, আল্লাহ আমি কি গুনাহ করছিলাম আমার বিবি মারা গেল? আরে স্বামীর গুনার কারণে বিবি মারা যায়? স্বামীর গুনার কারণে বিবি মারা যায় না, তার হায়াত শেষ হয়ে গেছে, এইটুক তার আকল নেই, সে নেতা হয়ে গেছে, নেতা তো না তেনা হয়ে গেছে, তেনা থাকে না, গুনার কারণে কেউ মরে না, কারণ বিবি মরে না। কোন ব্যাপারে আল্লাহর বিরুদ্ধে কোন টু শব্দ করা যাবে না, কোন অভিযোগ করা যাবে না, তার মালিকানা, তিনি যা একটু সিদ্ধান্ত নেবেন। আমাদের দায়িত্ব যে ভালো লাগলে, মনোপুত হলে আলহামদুলিল্লাহ, মনোপুত না হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মনোপুত হলে শুধু আলহামদুলিল্লাহ, মনোপুত না হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বাপ মরে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে, মা মরে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে, পাহারাদারের দায়িত্ব এটা, তার নাক ছিটকানোর দায়িত্ব নেই, আল্লাহ সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগ করার দায়িত্ব নেই। এই জন্য আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, সর্ব অবস্থা আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছেন। তারপর যদি তোমার জ্বর থাকে তো বলো ভাই তিন দিন ধরে জ্বর আছে তো আমার জন্য দোয়া করেন, পরে বলো, আগে বলবে না, আগে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বড় ভালো রাখছেন, কারণ তোমার জ্বর তোমার থেকে কত মারাত্মক রুগী আছে হাসপাতালে দেখে আসো, সারা শরীর পুড়ে গেছে, সারা শরীর পুড়ে গেছে, অগ্নিদগ্ধ হয়ে গেছে, সেই তুলনায় তোমার কি হয়েছে, আল্লাহ লাখ লাখ নেয়ামত দিয়ে রাখছে আর দুই একটা অসুবিধা দিছে আর আমরা মন খারাপ করি, লাখ লাখ নেয়ামত দিয়ে রাখছে দুই একটা অসুবিধা দিছে ওতে আমরা কি করি, মন খারাপ করি, এই কি মমিনের শান, এটা মমিনের শান, ওটাকে মেনে নিতে হবে, ওই অবস্থায় খুশি থাকতে হবে, এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই পরীক্ষা, তোমার মনের খেলাফ কিছু হইলে তুমি আমার পরে রাজি থাকো কিনা, আমি আল্লাহর পরে খুশি থাকো কিনা, এটাই তো পরীক্ষা, সে পরীক্ষায় যদি ফেল হয়ে গেলাম তাহলে কি হলো, পরীক্ষায় ফেল হয়ে গেলাম তো জিব্রাইল ঘোষণা করবে এলোক ফেল, এলোক ফেল হয়ে গেছে। আমাদের দেশে একটা প্রচলন আছে, কেমন আছেন ভাই, তো আর কয়েন না, কোন রকম মরে বেঁচে আছে, কোন রকম কেউ বললে বাজার দর, কেমন আছেন বাজার দর, আবার কেউ বললে আদা মারা হয়ে আছে, এই ধরনের কথা আমরা বলি এগুলো সব নাশুকরি, আল্লাহ চরম নাশুকরি, এগুলো জবান দিয়ে কোনো সময় আনা ঠিক না, কোন সময় ভুলেও যদি বেরোয় না তো ইস্তেগফার করতে হবে, আল্লাহ নাশুকরি হয়ে গেছে, এত নেয়ামত দিয়ে ডুবাই রাখতে একটু অসুবিধা হয়েছে আর আমি নাশুকরি করে দিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে সনদ শেষ হয়ে গেছে, সনদের শেষে নাম আসছে কার, আবু হুরায়রা, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে মাত্র চার বছর পাইছিল নবীজিকে, ইসলাম গ্রহণ করার পরে কয় বছর পাইছিল, চার বছর পাইছিল, এই চার বছরে কত হাদিস যে ইয়াদ করছে আমাদের পর্যন্ত পৌঁছেই তো 5374টা, 5301 মিশকাত, আর অনেক হাদিস তো পৌঁছে নাই, কিভাবে সম্ভব, মাত্র চার বছর নবীদের পাইল, এরপর নবীদের ইন্তেকাল হয়ে গেল, তার মধ্যে এত হাদিস বয়ান করলো কিভাবে, এইভাবে দুনি রসুল থেকে আলাদা হইতেন না, আনসারদের খেজুরের বাগান ছিল দেখাশোনা করতে হতো, মহাজনদের বাজারে যাইতে হইত ব্যবসা করার জন্য, পরিবারের হালাল রিজিকের জন্য বাজারে যাইতে হতো, এই এক আল্লাহর বান্দা, এর কোন বউও নেই সন্তানও নেই কিচ্ছু নেই, এ ওই মসজিদের নবমীতে পড়ে থাকত, রসুলের বাসা হল লীলা বোর্ডিং, এই লীলা বোর্ডিংতে যদি কিছু খাবার টাবার আসতো তো খাইত, আর যদি না আসতো তো না খেয়ে থাকতো, কিন্তু রসুলকে থাকতো না, যেখানে রসুল আছে ওখানে আবু হুরায়রা আছে, লেগেছিল, এই লেগে থাকার দরুন তিনি চার বছরে এত হাদিস বলতে পারছেন, এত হাদিস বলতে পারছেন, উম্মতের উপরে কত বড় এহসান, উম্মতের উপরে কত বড় এহসান উনার, আবু হুরায়রা দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদেরকে যে হুজুররা লীলা বোর্ডিং এ খানা খাওয়াইতেছে, আবার সাতটা মাসে থাকার ব্যবস্থা করছে, লাইট দিছে, ফ্যান দিছে, সব কিছু করছে, দৌড়াদৌড়ি করে আসতে হইতেছে না, দৌড়াদৌড়ি করে দুই মাইল তিন মাইল দূরের থেকে, আমি যখন গড়ডাঙ্গে পড়ছি কাফিয়া, তিন মাইল দূরের থেকে যাইতাম ক্লাস করতে, সকালে পান্তা ভাত খেয়ে যাইতাম আর সন্ধ্যায় এসে দুপুরে খানা খাইতাম, গহর ডাঙ্গায় দোয়া পড়ছি, সকালে পান্থা ভাত খেয়ে যাইতাম মাদ্রাসায়, আর পড়াশোনা শেষ করে তাকরার করে সন্ধ্যায় ফিরে দুপুরে খানা খাইতাম। এইভাবে যদি তোমরা পড়তে তাহলে সবসময় উস্তাদদেরকে পাইতে, উস্তাদদের সোহবত পাওয়া যেত, পাওয়া যেত না, তাতে উস্তাদের সোহবত সর্বক্ষণ পাও, উস্তাদ থেকে ফায়দা হাসিল করো, উস্তাদকে জিজ্ঞাসাবাদ করো, আবু হুরায়রা হও, তোমাদের প্রত্যেককে আবু হুরায়রা বানানোর জন্য হুজুররা এত কষ্ট করে মানুষের কাছ থেকে জাকাত ফিত্রা চাইয়ে এনে এই লীলা বোর্ডিং খুলছে, ছাত্রাবাস খুলছে, তোমাদেরকে কি বানানোর জন্য? প্রত্যেককে আবু হুরায়রা বানানোর জন্য। এখন তোমরা না হও তো হুজুররা হাশরের ময়দানে তোমাদের বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ আমরা তো সব ব্যবস্থা করছিলাম, এ ঠিক মতো পড়ে নাই, বড় আলেম হয় নাই, আল্লাহ এনে পাকড়াও করেন, তখন তোমরা ধরা গেল, সব ব্যবস্থা করা হয়েছে। উস্তাদদের সাথে লেগে থাকে মজবুত আলেম হওয়া, এলেমের লাইনটা এত সহজ না, স্কুল কলেজে যারা স্টার মার্ক পায়, কি এ প্লাস না কি বলে এগুলো যারা পায়, ওরা যদি আসে তাহলে কিছু কিছু বুঝবে, আমাদের লাইনটা এত সোজা না, এত সোজা না, এটা অনেক জটিল। তাহলে এখানে কিছু বাপ মা মনে করে এটা তো ব্রেন ট্রেন নেই কিছু, মরা ধরা, এটা মাদ্রাসায় দিন, এটা ভুল ধারণা। তা মাথা নেই এটা মাদ্রাসায় দিবা কি বুঝবে, তো কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। স্কুল কলেজের বই থেকে মাদ্রাসার কিতাব অনেক গুণ কঠিন, কোন কোন হাদিস আছে এক লাইন বুঝাইতে আমাদের এক সপ্তাহ লাগে, এক লাইন, এক লাইনের উপরে কথাতে বলি আমরা ব্যাখ্যা করি এক সপ্তাহ পার হয়ে যায়। স্কুলে এরকম কোন বই আছে যে এক লাইন বুঝাইতে এক সপ্তাহ লাগে? এই জন্য এখানে বেরানির লোক আসতে হবে, বেরানির লোক না আসলে আবহাওয়া হবে না, এগুলো বুঝবে না কিছু, খাবার কা সময় নষ্ট। তবুও ভালো, তার ইমানটা তো রাখা হবে, এখানে আসে যদি কিতাব নাও বোঝে এতটুক হবে সে নাস্তিক হবে না, তার ইমানটা রক্ষা পাবে, অন্তত তার মসজিদের মহাজন হইতে পারবে। এখানে আসে কেউ ফেল হবে না, নাকাম হবে না, মজবুত আলেম না হইতে পারুক কিন্তু দিনের উপরে কায়েম থাকবে, এটা তো বড় পাওনা। আর ওইখানে যত ডিগ্রি আনুক না কেন যদি নাস্তিক হয়ে যায়, মাওলানা থানভি লিখছে তোমরা বিদ্বেষী ডিগ্রিধারীদের কাছে মেয়ে বিয়ে দাও, তোমরা কি খবর নিছ বিদেশে পড়ার সময় সে ইমানটা দেশে নিয়ে আসছে না ইমানটা লন্ডনে রেখে আসছে, খবর নিছ? তোমার মুসলমান মেয়ের বিয়ে কোন নাস্তিকের সাথে জায়েজ হবে না, তুমি মুসলমান, তোমার মেয়ে মুসলমান, এই মুসলমানকে যদি কোন নাস্তিকের সাথে বিয়ে দাও তো বিয়ে হবে না। তো অনেক লোক বিদেশে পড়তে দেয় কি হয়ে আসে, বেইমান হয়ে আসে, নাস্তিক হয়ে আসে, সে তার বাপদাদার ধর্ম ইসলামকে বিশ্বাস করে না। এই জন্য যদি কেউ পড়েও ওই লাইনে তাদের উচিত উলামাদের সোহবতে আসা, দাওয়াত তবলিগে সময় লাগানো, যাতে ইমানটা রক্ষা পায়, ইমানটা নষ্ট না হয়, আল্লাহ তৌফিক দান করুন। এরপর আবু হুরায়রা হাদিস বয়ান করতেছেন, কি হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটা বাক্য, মানে কালেমা মানে কালাম, দুটা বাক্য এরকম আছে যে রহমানের দরবারে বড় প্রিয়। রহমান কেন বলছে? সবচেয়ে বেশি দয়া মায়া টপকায় কোন নামের দ্বারা? আল্লাহর যত নাম আছে এর মধ্যে কোন নামের দ্বারা সবচেয়ে বেশি দয়া মায়া টপকায়? এই নামটা নিয়েছে কেন এটা বোঝানোর জন্য। এই সামনে যে জিকিরটা আসতেছে, এই জিকির যে করবে তাকে আল্লাহ এত কিছু দিবে তোমাদের কল্পনার বাইরে, তোমাদের কল্পনার বাইরে। এই জন্য অন্য কোন নাম আনে নাই, কি নাম আনছে? রহমান, খফিফাতান আলাল লিসান। এই বাক্য দুটা জবানে খুব সহজ, বাচ্চাও পড়তে পারে, যুবকও পড়তে পারে, বুড়ায়ও পড়তে পারে, এমনকি তোতলায়ও পড়তে পারে। এই জিকিরটা তোতলায়ও পড়তে পারে, এত আল্লাহ সহজ করে দিচ্ছেন এই জিকিরটাকে। কলেমা তৈবার পরে এই জিকিরের মূল্য, এখানে জিকিরটা আসছে। খফিফাতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান। এটা হল দলিল। যদি শুরুতে দাবি করে আসছিল মিজান থাকবে, তা রূপো করছে না, তা দলিল এখানে যে এই দুটা বাক্য মিজান নামক দাড়িপাল্লায় সাংঘাতিক ওজনদার হবে, সাংঘাতিক ওজনদার হবে। এই দুই বাক্য দিয়েই মিজান ভরে যাবে, এই দুই বাক্য দিয়েই মিজান ভরে যাবে। কোন নবী তো মিজান দেখতে চাই নাই, একমাত্র হযরত দাউদ আলাইহিস সালাম দেখতে চাইছিলেন। তাহলে হাসরের ময়দানে যে মিজান কায়েম করবা ওটা আমাকে দেখাও। আল্লাহ ওনার দোয়া কবুল করছিলেন, ওনাকে মিজান দেখাইছিলেন। মিজানের গভীরতা দেখে সাত আসমান সাত জমিন উনি বেহুশ হয়ে গেছিলেন। হুশে এসে বলেন, আল্লাহ এই হল মিজানের গভীরতা, তা তো কেউ নেক আমল করে ভরতে পারবে না, এত গভীর এটা। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, দাউদ চিন্তা করো না, এত গভীর এই চিন্তা করো না। আমার কোন বান্দা একটা খেজুর যদি ইখলাসের সাথে আমার রাস্তায় দান করে, আমি রব্বুল আলামিন ওটা সবকে বাড়াইতে থাকি, আমার পক্ষ থেকে বাড়াইতে থাকি, বাড়াইতে 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 এত বাড়াই যে একটা খেজুর সব দিয়ে আমি মিজানকে ভরে দেই। খেজুরের সব যদি মিজান ভরে যায়, আর হাদিস তো তোমরা পড়ছ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য, শুধু এটা দিয়েও আল্লাহ কি করতে পারেন, মিজানকে ভরে দিতে পারেন। তাহলে যে আলহামদুল কথাটা এর মধ্যে নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এখানে নেই, তবে এটা অনেক ভারী জিনিস, মিজানের ওয়েট অনেক বেশি আসবে। আল্লাহ তাআলা উঠতে বসতে উঠতে বসতে আমাদেরকে এই জিকিরটা করার তৌফিক দান করেন। জিকিরটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উঠতে বসতে অভ্যাসে পরিণত করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকে আব্দুল সুবহান নাম রাখে, এটা গলত। সুবহান আল্লাহর কোন নাম না, সুবহান আল্লাহর কোন নাম না, এটা তো মাজদার, বাবে তাফিলের মাজদার। উসাব্বিহু সুবহানাল্লাহ, আমি আল্লাহকে সমস্ত দোষের থেকে পবিত্র ঘোষণা করতেছি। উসাব্বিহু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া আহমাদুহু বিহামদিহি, যত রকম ভালো গুণ হতে পারে সমস্ত ভালো গুণে আমার মাওলা গুণান্বিত, কোন দোষ তার মধ্যে নেই, এবং যত ভালো গুণ হইতে পারে তা ষোলো আনা মাত্রায় তার মধ্যে আছে, আমাদের মধ্যে নেই। আল্লাহ যে সিফাতি নাম আছে, হ্যাঁ ওগুলো কিছু কিছু আমাদের মধ্যে আনতে বলা হয়েছে। আল্লাহ রাজ্জাক, তুমিও গরিবদের খেলাও। আল্লাহ সাত্তার, তুমিও মানুষের দোষ গোপন করো। হ্যাঁ আল্লাহ রহিম, দয়াবান, তুমিও দয়া করো, এগুলো ঠিক আছে। কিন্তু আল্লাহ কাহার, তুমিও কাহার হইবা? আল্লাহ দুল জালালি ওয়াল ইকরাম, শাদীদুল জুল ইকাব, শাদীদুল ইকাব, এগুলো আমাদের হওয়া জায়েজ আছে। আল্লাহর এক নাম কিবরিয়া, ওয়ালাহুল কিবরিয়াও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের জন্য তাকাব্বুর জায়েজ আছে? হ্যাঁ, আমরা সামনে দেখলে পিছনে দেখি না, ডাইনে দেখলে বামে দেখি না, এত অসহায়, আমার জন্য তাকাব্বুর সাজে সাজে? কাজেই আল্লাহ সব সিফাতি নাম আমরা আমলে আনতে পারব না। তো এটার অর্থ বুঝিয়া হল যে আল্লাহ সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে, দোষের ঊর্ধ্বে, এবং সমস্ত ভালো গুণ তার মধ্যে জমা হয়ে গেছে। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, এর জীবনে কোনো পেরেশানি দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহর পক্ষ থেকে যত ফয়সালা আসবে, সে নিয়ামত হোক বিপদ আপদ হোক, যত ফয়সালা আসবে সে তো আগেই বলে রাখছে যে আল্লাহ নির্দোষ, আল্লাহর কোনো দোষ নেই, আল্লাহর কোনো ভুল নেই। তাহলে আমার ব্যাপারে যে বিপদের ফয়সালা করছে এটাও কোনো দোষের না, এর মধ্যে আমার কল্যাণ আছে। কি আছে? দেখতে বিপদ, কিন্তু এর মধ্যে কি আছে? খিজির আলাইহিস সালাম এক বাচ্চার এই খুপড়ি উঠাই ফেলছিল, খুপড়ি ফুটফুটে বাচ্চা, কি সুন্দর বাচ্চাটা মরে গেছে। তারা দেখতে কি ভালো না খারাপ? খারাপ। কিন্তু তার বাপ মা কি করছিল? এটা দেখে সবর করছিল, না আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে, আমাদের অসন্তুষ্ট হইলে চলবে না। আল্লাহ কেন মারাইছিলেন খিজিরকে দিয়ে? এ বড় হইলে এই ইনুটিন এইগুলো হইতো, কথা বুঝছ? এই জন্য আল্লাহ আগের থেকে, এবং বাপ মাকেও গোমরা করত, বাপ মাকেও গোমরা করত, এই জন্য আগের থেকেই নিয়ে গেছে। বাপ মা সবর করছে, সবর করার পরে আল্লাহ কি দিছে? ওদের ঘরে একটা মেয়ে দিছে, ওদের ঘরে একটা মেয়ে দিছে, সেই মেয়েটার বিয়ে হয়েছে একজন নবীর সাথে, সেই ঘরে এক বাচ্চা হয়েছে, ছেলে, ছেলে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা বড় হয়ে আল্লাহর নবী হয়েছে। আগেরটা ছিল কাফের, আর তাদের ঘরের থেকে, তাদের আওলাদ থেকে আর এক বাচ্চা হল আল্লাহর নবী। তো দেখতে তো খারাপ দেখা গেছিল, কিন্তু নতিজা কি, পরিণতি কি? তারা একজন নবী পাইল, তাদের খানদানে কি পাইল? নবী পাইল। আশা আন্তাকরাহু শাইয়া ওহো খায়রুল লাকুম, অনেক কিছু তোমরা অমঙ্গল মনে করবা, অমঙ্গল দেখবা, কিন্তু ওর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, আল্লাহ জানে তোমরা জানো না। তো এই অটা কি? অটা আতেফা হইতে পারে, তাহলে দুই জুমলা, অটা আতেফা হইতে পারে, তাহলে কয় জুমলা? দুই জুমলা। আর অটা হালিয়া হইতে পারে, উসাব্বিহু সুবহানাল্লাহ মুতালাব্বিসাম বিকাও মুতালাব্বিসাম বিহামদিহি, হাল হইতে পারে। ওটা আতেফা না হয় কি হইতে পারে? এটা বেশি উত্তম। কেন বেশি উত্তম হল? তখন কেমন যেন আল্লাহ আমাদেরকে দুটা লিসান দিচ্ছেন, কটা জুবান দিচ্ছেন? দুটা জুবান দিচ্ছেন, একই হালাতে, একই অবস্থায়, একই টাইমে, এক জবান দিয়ে আমরা আল্লাহর দোষের থেকে পবিত্রতা বয়ান করতেছি, আর এক জবান দিয়ে কি করতেছি? আল্লাহর গুণের অধিকারী ওটা বয়ান করতেছি। হাল হইলে এই অর্থ, সুবহানাল্লাহিল আযীম, আমি পবিত্রতা বয়ান করতেছি ওই আল্লাহর যিনি অনেক উচ্চ, সুমহান, সুমহান। ওলামা একরাম লিখছেন প্রথম বাক্যের বাক্যের মধ্যে আল্লাহর জামাল, সৌন্দর্য পাওয়া যায়। কি পাওয়া যায়? সৌন্দর্য পাওয়া যায়। দ্বিতীয় বাক্যের মধ্যে আল্লাহর জালাল, বড়ত্ব, আজমত, বড়ত্ব পাওয়া যায়, জালাল। এই জামাল আর জালাল যদি কেউ অর্জন করতে পারে, এটা নিয়ে বারবার গবেষণা করতে হয়। আল্লাহ কত বড়, আল্লাহ কত নির্দোষ, কত গুণওয়ালা, এগুলো বারবার কল্পনা করলে আল্লাহ আল্লাহদের সোহবতে গেলে এই জামাল আর জালাল হাসিল হয়। জামাল আর জালাল যখন মিলে যায় তখন তিন নম্বর একটা গুণ হাসিল হয়, ওটাকে বলা হয় খশিয়াত। এই দুটা যখন হাসিল হয় তিন নম্বর একটা হয়, মিয়া বিবি একসাথে হলে তিন নম্বর কি হয়, বাচ্চা পয়দা হয়। এখানে এরকম দুটো একসাথে করলে একটা কি ফায়দা হয়, খশিয়াত। ওইটা হল ওলামাদের বৈশিষ্ট্য, ওটা না থাকলে সে ওলামার কিচ্ছু না। ওটা যদি না থাকে সে ওলামায় কিচ্ছু না, সে ওলামায় সু, অসৎ আলেম, জাহান্নামী আলেম, বালাম বিন বাউদ। খশিয়াত লাগবে। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহকে খশিয়াত, খশিয়াত কাকে বলে? মহাব্বত বিজড়িত ভয়, মহাব্বত বিজড়িত ভয়। সাপের ভয় না, সাপের ভয়কে খওফ বলে, ওটাকে খশিয়াত বলে না। মহাব্বত বিজড়িত ভয়, কোন উস্তাদকে দেখলে একটু ভয় লাগে না? হ্যাঁ, বাপ যদি ডাক দেয় একটু ভয় লাগে, কি পুরস্কার দিবে না থাপড় দিবে, কোনটা করবে, একটু ভয় লাগে। এটা হল মহাব্বত বিজড়িত ভয়। এটা আল্লাহর সাথে হইতে হবে, সে কামিয়াব হয়ে গেল, সে আসল ওলামা হল। এদের ওলামা মাপতে হবে এটা দিয়ে যে আলেমের ভিতরে খশিয়াত পাওয়া যাবে, তাকে আলেম বলা যাবে। হ্যাঁ, এই লোকটা আলেম। কোন আলেমের মধ্যে যদি খশিয়াত না পাওয়া যায়, খশিয়াত না পাওয়া যায়, সে যদি সারা দুনিয়ায় নাম্বার আওয়াল হয়, সারা দুনিয়ায় নাম্বার আওয়াল হয়, তাকে আলেম বলা যাবে না। কেন? সাহস সাহেবের সাথে দেখতে লাভ, ওনার মধ্যে আমরা খশিয়াত পাইতেছি না। খশিয়াত পাইলে উনি উম্মতকে এই দুই টুকরা করতেন না, উম্মতের ওলামাদের মাথা ভাঙতেন না। মাথা ভাঙা তো হয়েছে ওনার নির্দেশে, তুই এমনি মাথা ভাঙা হয়েছে? খশিয়াত নেই। যে কোন আলেমকে আলেম বলা যাবে না, দুনিয়াদাররা তো বোঝে না যে মৌলানা পাস করছে আলেম, সব আলেম। কিন্তু আল্লাহর খাতায় মৌলানা পাস করলে আলেম হয় না। আল্লাহ দেখেন মৌলানা পাস করার পরে খশিয়াত আসছে কিনা, নবীওয়ালা সিফাত আসছে কিনা, সে মৌলানা। আরে আলেম হয়ে গেছে কিন্তু নবীওয়ালা সিফাত আসে নাই, আল্লাহর ভয় আসে নাই। ওই একা যখন থাকে মোবাইলের মধ্যে নোংরা ছবি দেখে, একা যখন থাকে মোবাইলের মধ্যে কি দেখে, নোংরা ছবি দেখে। এই লোক যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় সাইকুল হাদিস হোক, যত বড় সাইকুল তফসির হোক, খোদার কসম এই লোকটা আল্লাহর খাতায় আলেম না। আলেমের মধ্যে খশিয়াত থাকবে, খশিয়াত থাকলে সে গুনাহ করতে পারবে না। আলেম হইতে হলে খশিয়াত থাকবে, খশিয়াত থাকলে গুনাহ করতে পারবে না। যে গুনাহ করতে পারতেছে, গুনাহ করতে বাধা হইতেছে না, তার মধ্যে খশিয়াত নেই, তাকে সারা দুনিয়ার লোক যদি আলেম বলে, আলেম বলে, আল্লাহ তাকে আলেম বলবেন না, আল্লাহ রসুল তাকে নায়েব বলবেন না। এসব নোংরামি করবে আর রসুল্লাহ বলবে হ্যাঁ এই লোকটা আমার নায়েব, এসব নোংরামি করবে আর রসুল্লাহ বলবে আমার নায়েব, না হয়? মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে, খেয়ানাত করবে, মাদ্রাসার টাকা মারবে, জনগণের টাকা মারবে, আর রসুল তার বললে হ্যাঁ এটা আমার নায়েব, নায়েবের রসুল হবে? রসুলের গুণে গুণান্বিত হইতে হবে, প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করতে হবে, গুনার ধারে কাছেও যাওয়া যাবে না। ভুল কর্ম হয়ে গেলে সাথে সাথে কান্নাকাটা করে তৌবা তিল্লা করতে হবে। সেই লোকটাকে কি বলা যাবে? আলেম। তাহলে ইমাম বুখারী তোমাদের থেকে বিদায় নেওয়ার মুহূর্তে একটা কথা বলে গেলেন, তোমরা খসিয়াত অর্জন করো, এটা একা একা পারবা না, এটা কোন আল্লাহওয়ালা সোহবতে দিতে হবে। তোমরা এই কিতাব যে পড়ছো, এই কিতাব দ্বারা কোনো কাজ হবে না। বুখার তো আয়া হ্যায় মগর বুখারি নেই আই, তো জ্বর তো আসছে বুখারি আসে নাই। বুখার তো আয়া হ্যায় মগর বুখারি নেই আই, তবে ইউনি তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় আজীব ও গরিব নসিহাত করলেন, খসিয়াত অর্জন করো, খসিয়াত অর্জন করতে গেলে ওই আয়াত যার কথা কাজ কোরআন সুন্নাহর সাথে মেলে তাকে কি বলে? সাদেক বলে। যার কথা কাজের সাথে কোরআন সুন্নাহর মিল আছে, একদম মিলে দেয়, তাকে কি বলে? এই সাদেক মানে সত্যবাদী না? লুগাত দিয়ে তর্জমা করলে হবে না, তাফসীর দেখতে হবে। তো এই আয়াত আল্লাহ বলছেন, হে ইমানদারগণ তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো। কেমনে করবা তাও বলে দিছে। তাকওয়া অর্জন করার উপায় হল আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, তাদের জুতা খাওয়ার জন্য তৈরি হয়ে যাও, জুতা মারলে জুতা খাব, দরবার ছাড়ব না। তাদের কাছে তোমার দিলের হালাত পেশ করো, একটা রোগের চিকিৎসা নাও, একটা রোগের চিকিৎসা নাও। হুজুর আমার ভিতরে তাকাব্বুর আছে, আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে বদনজরি আছে, আমার ভিতরে গীবত আছে, একটা রোগ বলে বলে চিকিৎসা নাও, নিজেকে পরিশুদ্ধ করো, যাকে আত্মশুদ্ধি বলে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন, ফরজে। এইটা যদি করাইতে পারো, তুমি পরীক্ষায় যা নাম্বার পাও না কেন তা দেখা হবে না, আল্লাহ তোমাকে দিয়ে কাজ নেবেন। তুমি হয়তো 150 জন ছাত্র আছে আমাদের দাওরায়, তোমার সিরিয়াল পরীক্ষাতে 150 নম্বর, তোমার নাম 150 জনের পরে আসছে, আল্লাহ তোমাকে দিয়ে কাজ নেবেন। একটা গুণের উপরে আত্মশুদ্ধি, আরেকজন নাম্বার আওয়াল হয়েছে, একদম বেভাগ্য নাম্বার আওয়াল হয়ে গেছে, কিন্তু সে তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে আত্মশুদ্ধি করায় নাই, আত্মশুদ্ধি করায় নাই। আল্লাহ তাকে দিয়ে কোনো কাজ নেবেন না। আল্লাহ বড় গায়রা তলা, আল্লাহ বড় গায়রা তলা, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। তুই কারোর মুখাপেক্ষি না, ওই নাম্বার আওয়ালের মুখাপেক্ষি না, তাকে দিয়ে আল্লাহ কোনো কাজ নেবেন না, তাকে দিয়ে আল্লাহ কোনো কাজ নেবেন না। দুনিয়ার লাইনে সনদ দ্বারা কাজ হয়, সনদের দাম হয়, আমাদের লাইনে সনদের দ্বারা কোনো কাজ হয় না। এখানে কাজ হয় যে আত্মশুদ্ধি করেছে, আল্লাহ আল্লাহ সোহবত উঠাইছে, আল্লাহ তাকে দিয়ে কাজ নেই, যে উঠায় নেই তাকে দিয়ে কোনো কাজ নেয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালা সোহবত উঠানোর তৌফিক দান করুক। শয়তান ধোকা দেয়, কার কার যাইবা, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, কার কার যাইবা? এখন তার জুনায়েদ বাগদাদি নেই, কার কার যাইবা? ধোকাবাজি, শয়তানের ধোকা, এটা বলে শয়তান মাহরুম করে। আমরা যে টাইপের মানুষ, আল্লাহ আমাদের জন্য ওই টাইপের সাহায্য তৈরি করবে। এখন যদি জুনায়েদ বাগদাদি আসে তো আমাদের কোনো ফায়দা হবে না, তার চিকিৎসা দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। তিনি যে চিকিৎসা দিবেন কঠিন, আমাদের স্বাস্থ্য কুলাবে না। এজন্য আমরা সামলাইতে পারব, আমরা কুলাইতে পারব, আল্লাহ আমাদের জন্য আমাদের থেকে সহায়ক দিছেন। যারা আমাদের মেজাজ বুঝে, আমাদের দুর্বলতা জানে, এরকম সহায়ক দিছেন। আল্লাহ হার জামানায় ওই জামানার উপযোগী সহায়ক দিবেন, কিন্তু দুনিয়ার কোনো সময় খালি করবেন না, কিন্তু আত্মশুদ্ধি ফরজ করছেন কোরআনে। এখন দুনিয়া যদি মাসায়েক না থাকে তাহলে কি হলো? আল্লাহ একটা জিনিস অর্ডার দিয়ে রাখছে, কিন্তু এটা আদায় করার কোনো জায়গা নেই। এরকম কাজ কি আল্লাহ করতে পারে? এটা আল্লাহ সারের খেলাফ। দুনিয়ার একটা কাজ করতে বলছেন, কিন্তু দুনিয়াতে ব্যবস্থা রাখেন নাই, নাউজুবিল্লাহ। তো কোশ্চেন কালো কানে কারকে দোষ ত্রুটি আছে এটা দেখতে দেও না, তা আল্লাহর হাওলা করো, কারণ কোন শায়েখ ই না, নবীদের মতো মাসুম না, নবীদের মতো মাসুম না, ভুল থাকবেই, ওটা আল্লাহর হাওলা করো। তুমি এতটুক দেখো কোন আল্লাহওয়ালা তাকে ইজাজত দিচ্ছেন কিনা, তারপরে এতেমাদ করছে কিনা, এটুক দেখো, দেখে তার থেকে চিকিৎসা নাও, তার কোন ভুল দেখলে আল্লাহর হাওলা করো, তা উনি আল্লাহর সাথে বুঝবেন। আমার ধরার দায়িত্ব নেই, শুধরানোর দায়িত্ব না আমার, এটা ধরতে যায় জীবনও কিছু করতে পারে না। আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো। মোহতাম সাহেব কই গেল, দোয়া করে দেন। মানিকগঞ্জ হুজুর কই? তা আপনার সামনে আছেন না, কারণ এই কিতাবটা পড়ায় আমাদের মানিকগঞ্জের হুজুর মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুম, এবং খতম করাটাও ওনার হক। আর উনি তাওয়াজু করে আমার কান্দে দেয়, আপনি করে দেন, এটা তো আমার হক না, আমি পড়াই প্রথম খণ্ড আর এটা পড়াইলাম দ্বিতীয় খণ্ড শেষ আদিস, এটা হক ওনার, এই জন্য দোয়া ওনার করা উচিত। আপনার কি মনে করেন, ঠিক না? না এই দেখেন সবাই বস, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আম ভাবে সবার জন্য দোয়া হয়ে যাবে, কেউ বাদ থাকবে না। দোয়া এমন জিনিস সেটাকে ব্যাপক করা হয়, কেউ বাদ না পড়ে। দোয়াটাকে খাস করার নিয়ম নেই, আম করতে হয়, যত আম করা হয় ব্যাপক করা হয় তত কবুল হওয়ার সম্ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وسلم تسليما سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين يا أرحم الراحمين أي مجلس ختم القرآن হয়েছে আল্লাহ যার পরে তোমার হাবিব বলেছেন দোয়া মাকবুল বুখারী শরীফের খতম হয়েছে, বুজুর্গানের দিনের অভিজ্ঞতা, এই খতমের পরও তুমি দোয়া কবুল করে থাকো। আল্লাহ দুনু খতমের উচিলায় আমরা তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ আমরা বড় নালায়েক, এই বুখারী সামনে নিয়ে বসার কোন হক নেই, আল্লাহ কোন অধিকার নেই, আল্লাহ কেয়ামত এসে গেছে আমাদের মতো গাধারা এই বুখারী নিয়ে আল্লাহ আলোচনা করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি দাদা রানী শ্বশুর শাশুড়ি, আল্লাহ আমাদের স্ত্রী আওলাদ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমস্ত মহসিনীন, এ আল্লাহ আমাদের আসাতেজা মাশায়েখ সকলকে মাফ করে দাও, আল্লাহ সকলকে মাফ করে দাও, আল্লাহ যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তাদের উপর তুমি রাজি খুশি হয়ে যাও, এ আল্লাহ আমরা যারা হায়াতে আছি, আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদেরকে ইমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করো, হায়াতে তৈয়বা দান করো মাওলা, সুন্নতি জিন্দেগি দান করো, আল্লাহ তমাম বালা মুসিবত থেকে হিফাজত করো। ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওয়াফানা গায়রা মাফতুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নেক মকসুদ গুলোকে পূরণ করে দাও, আমাদেরকে বরকতওয়ালা মাল, যে মাল খেলে তোমার ইবাদতের জজ্বা পয়দা হয়, আবেগ পয়দা হয়, এরকম মাল আমাদেরকে হালাল মাল নসিব করো। এ আল্লাহ আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, যে কোনো ধরনের সমস্যা আছে, আল্লাহ সব সমস্যাকে তুমি সমাধান করে দাও, আল্লাহ তুমি সমাধান করে দাও। অনেক ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের অন্তরের খেয়াল তোমার জানা আছে, মাওলা তুমি অন্তর্জামি, অনেক দূর দরাজ থেকে ভাইরা আসছেন এই কবুল দোয়ার মজলিসে, তারা আসছেন, আল্লাহ তুমি তাদের অন্তরের যে এরাদা আছে, ইচ্ছা আছে, তারা যে উদ্দেশ্যে আসছে, আল্লাহ কোন নেক মকসুদ হয়ে থাকলে পুরা করে দাও, কোন বিপদ আপদ হয়ে থাকলে আল্লাহ তুমি দূর করে দাও, কোন মাইয়ের জন্য এসে থাকলে আল্লাহ সেই মাইয়কে মাগফিরাত দিয়ে দাও। এ আল্লাহ তারা হেফজ শোনাইল এই ছেলেগুলোকে, তারা পাক্কা আলেম হইতে পারে এই তৌফিক দান করো, আর যারা আলেম হল এরা খসিয়াত আল্লাহ আলেম হইতে পারে, আল্লাহ আল্লাহ আল্লাহদের সহবতে যাইতে পারে, আল্লাহ এই তৌফিক দান করো। আল্লাহ আমরা সারা বছর চেষ্টা করেছি এদেরকে কিছু এলেম দিতে, কিন্তু আমরা তো না লায়েক, আল্লাহ আমরা তো না লায়েক, আল্লাহ আমরা তো খালি, আল্লাহ আমাদের তো কিছু নেই, আমরা শুধু চেষ্টা করছি, দু একটা হরফ দেওয়ার জন্য চেষ্টা করেছি, আল্লাহ দেওয়ালা তো তুমি, আল্লাহ তোমার হাবিব বলেছেন ইন্নামানা কাসিমুন আল্লাহ হয়ে উঠি, আল্লাহ দেওয়ালা তো তুমি, আল্লাহ তুমি এদেরকে এলমে লাদুন্নি দিয়ে দাও, আল্লাহ এলমে লাদুন্নি দিয়ে দাও, আল্লাহ আল্লাহ সমাজের সব ধরনের জরুরত পুরা করতে পারে, আল্লাহ আল্লাহ এদেরকে তৌফিক দান করো, এদের আব্বা আম্মা আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আল্লাহ আমল আল্লাহ আলেম বানায় দাও, আমল আল্লাহ ইখলাস আল্লাহ আলেম বানায় দাও, এদের একজনও মাহরুম না হয়, একজনও মাহরুম না হয়, ওলামায় সুর কাতারে না যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আলেম আলেম ভাইদেরকে হেফাজত করো, আল্লাহ এদেরকে হেফাজত করো, আল্লাহ শয়তানের ধোকা থেকে, আল্লাহ নফসের ধোকা থেকে আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আল্লাহ এদেরকে কামিয়াবির সাথে মৃত্যু পর্যন্ত তোমাদের তোমার দিনের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ এদেরকে আমাদের জন্য সবকা জারিয়া বানায় দাও, আল্লাহ নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ এদের ওসিলায় আমরা বিনা হিসাবে বেহেশতে যেতে পারি, আল্লাহ সেই ওসিলা বানায় দাও। এ আল্লাহ আমরা তো এমন বেঢঙ্গা, কি চাইবো আল্লাহ এটাও জানি না, কি চাইতে হবে সেটাও জানি না। ভিক্ষা করার জন্য যে ঝুলি দরকার, ঝুলিটাও আমাদের কাছে নেই। আল্লাহ ঝুলি তুমি দান করো, আল্লাহ ঝুলি আমাদেরকে দাও, চাওয়ার তরিকা দান করো। আল্লাহ আমাদের যা কিছু দরকার আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে দান করো, আল্লাহ আমাদেরকে দান করো, আমাদেরকে এলেমে আমলে পরিপূর্ণ করে দাও, সমাজের খেদমত করার নায়েবে রসুল হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। এ আল্লাহ, যে মসজিদ মাসায় বসে আমরা দোয়া করতেছি, এই কিতাব পড়লাম, এই মসজিদ মাসাকে কবুল করে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো, আল্লাহ এটাকে হেদায়েতের মার্কাজ বানায় দাও, সুন্নতের মার্কাজ বানায় দাও। আল্লাহ এখান থেকে সুন্নতের নূর পুরা দুনিয়াতে ছড়ায় দাও। আল্লাহ এই মাদ্রাসার যারা মহাব্বত করে, এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসায় যারা ছেলে দিয়েছে, এই মাদ্রাসায় যারা দান খয়রাত করেছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নাও, তাদের দান খয়রাতকে কবুল করে নাও, তারা আরো বেশি বেশি দান খয়রাত করতে পারে। আল্লাহ বিল্ডিং এর কাজ এখনো সমাপ্ত হয় নাই, তিন চার তালা এখনো বাকি রয়ে গেছে, ফিনিশিং কাজ হয় নাই। আল্লাহ তোমার খাজানা গায়েব থেকে আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ পুরা বিল্ডিং আল্লাহ তুমি ছাত্র দিয়ে ভরে দাও, আল্লাহ এটাকে এলেমের একটা সাগর বানায় দাও, এলেমের নহর বানায় দাও। হাজার হাজার হক্কানি রব্বানি আলেম এখান থেকে তৈরি হয়ে দিনের দাওয়াত নিয়ে বিশ্বের আনাসে কানাসে ছড়ায় পড়তে পারে, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি এদেরকে সমস্ত ভালো জিনিস দিয়ে মালামাল করে দাও, সমস্ত খারাপ গুণের থেকে আমাদের সবাইকে পাক পবিত্র করে দাও। এ আল্লাহ, ফিতনার জামানা, চতুর্দিক দিয়ে কুফুর শেরেকের ফিতনা আসতেছে, আল্লাহ মানুষকে কয়েক টাকার বিনিময়ে বেঈমান বানানো হইতেছে। এ আল্লাহ, অনেক ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলরা এমন কর্মকাণ্ড করতেছে, এমন পদক্ষেপ নিচ্ছে যার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই সমস্ত কর্মকাণ্ড থেকে দেশবাসীকে হেফাজত করো, আল্লাহ বাংলাদেশকে আল্লাহ মুসলমানদের দেশ হিসেবে কবুল করে নাও, এটাকে দাওয়াত ও তালিমের দেশ হিসেবে কবুল করে নাও, দাওয়াত ও তালিম দাওয়াত ও তাবলিগের দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই দেশটাকে তুমি মার্কাজ বানায় দাও, এখান থেকে অসংখ্য জামাত দুনিয়ার আনাসে কানাসে পৌঁছায় দাও। আমাদেরকে আল্লাহ তুমি দিনের দাওয়াত তালিম তাসকিয়া, দাওয়াত তালিম তাসকিয়া নবীদের তিনু মেহনতের ওয়ারিশ বানায় দাও, তিনু মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ তিনু মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ উম্মতের মধ্যে হাটল হয়ে গেছে, আল্লাহ তোমার কুদরতে এটা দূর করা কোনো কঠিন না, আল্লাহ তুমি এটাকে দূর করে দাও। আল্লাহ এই লোকটাকে বুঝ দান করো, বুঝ দান করো, গলত রাস্তা থেকে ফিরে আসা তৌফিক দান করো। আল্লাহ উম্মতের ঐক্য প্রতিষ্ঠিত করে দাও। এ আল্লাহ, যত রকম ফিতনা বাংলাদেশে আছে, নাস্তিকতাবাদী, মওদুদী ফিতনা, শিয়া, কাদিয়ানি, রিজবি, নানান রকম ফিতনা, ভণ্ড পীরের ফিতনা, ভণ্ড ইসলামী দলের ফিতনা, সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো, আমাদের সকলকে হেফাজত করো। হে আল্লাহ, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো, যত রকম বালা মুসিবত থেকে মুক্তি চেয়েছেন মাওলা আমাদেরকে মুক্তি দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। কত ভাই চলে গেছে, তাদের হাত আর উঠবে না তোমার দরবারে আল্লাহ, তাদের হাত কাপড়ের মধ্যে ঢুকে গেছে আল্লাহ, তাদের হাত আর উঠবে না আল্লাহ, তাদের পক্ষ থেকে আমরা সুপারিশ করতেছি আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের ফুয়ুজ ও বারাকাত আমাদেরকে নসিব করো। এ আল্লাহ, এই দুনিয়া মুসাফির খানা, এখানে আমরা কেউ থাকতে পারবো না, কোন নবীগণও থাকতে পারেন নাই, যাইতেই হবে। আল্লাহ তুমি যখন ডাক দিবে, যার যখন আল্লাহ সময় হয়ে যাবে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ, এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে সবাইকে কবুল করে নাও, আসাতে যায় কেরামকে কবুল করে নাও। আল্লাহ তাদের বেতন খুবই কম, আল্লাহ এই টাকায় তো চলা যায় না, আল্লাহ তুমি বরকত দিয়ে তাদেরকে চালায় নাও, আল্লাহ তাদের সমস্ত নেক মকসুদ পূরণ করে দাও। আল্লাহ এখানে যত তালেম এলেম পড়ে একজনকেও মাহরুম হইতে দিও না, সবগুলোকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো। আমরা যারা অন্যরা আসছি, আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার পরেজগার বানায় দাও, আমাদের মা বোনদেরকে পর্দাশীল বানায় দাও, এ আল্লাহ মুত্তাকি বানায় দাও, নামাজি বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।